This track was downloaded from FusionBD.com.
আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং একটা কথা বলতেই হয় যে মোটামুটি বেশ কিছুদিন ধরেই তো শীত চলছে, আর শীতের রাতগুলোতে আমি একটু আগেও চিন্তা করছিলাম যে এটা যে কেমন কেমন করে যেন আমরা খুব ভালো ভালো ঘটনা পেয়ে যাই। আজকেও আশা করছি যে সেরকম ভালো ভালো ঘটনা থাকবে। শুরুতে জানি যে কিভাবে আমার সাথে কমিউনিকেট করবেন। আমার সাথে কমিউনিকেট করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাকে ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন, এবং ঘটনার শুরুতে দয়া করে উল্লেখ করুন যে আপনি ঘটনাটি এখানে এসে পড়ে শোনাতে চান, আপনি নিজে শোনাতে চান কিনা সবাইকে, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে ফেলুন এবং রেকর্ড করে আমাদের এই অ্যাড্রেসে পাঠিয়ে দিন। আপনার ঘটনাটি যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি আমরা সেটা সিলেক্ট করবো এবং আপনার সেই ঘটনাটি আমরা প্লে করবো। যাই হোক, আরো কিছু ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে যে আজকে এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি চাইলে আপনি সেখান থেকে শুনে ফেলতে পারবেন। আর যদি আপনি চান যে ভূত এফএম টিউন যেটা আছে সেটা আপনি আপনার গলার টিউন বা মাইক হিসেবে সেট করবেন, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন, তারপরে কোড নাম্বারটি টাইপ করুন স্পেস দিয়ে। কোড নাম্বারটি হচ্ছে 92125 এবং পাঠিয়ে দিন 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার হয়ে যাবে। অনেক কথা হলো, নিয়ম কারণ হলো, এখন আমরা ঘটনায় যাবো। এবং আজকেও প্রতিদিনের মতোই, আজকেও ব্যতিক্রম না, আমরা শুরু করব এমন একটি ঘটনা দিয়ে যিনি স্টুডিওতে আসতে পারেননি, এবং আমরা তাঁর ইমেইলটি আজকে আপনাদেরকে পড়ে শোনাবো। আমাকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি থাকেন ঢাকাতেই এবং ঢাকারই একজন মানুষ, এবং আমি ঘটনাটা শুরু করি, পরে হয় নামটাম সবকিছু বলা যাবে। লিখছেন, হ্যালো রাসেল ভাইয়া, কেমন আছেন? আমি সুলতানা সামিয়া, আমি SMUCT ইউনিভার্সিটির FD ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, অর্থাৎ এটা হচ্ছে সান্তা মারিয়াম মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, সেখানকার একজন স্টুডেন্ট। তিনি লিখেছেন যে আমি আজ আমার লাইফের একটা ভয়ঙ্কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা বেসিক্যালি আমার নানি বাড়িকে নিয়ে। আমার নানি বাড়ি আলমডাঙ্গা থানার এক গ্রামে। ঘটনাটা আজ থেকে প্রায় 15 বছর আগের। তখন আমি অনেক ছোট ছিলাম। ঘটনাটা আমার নানার বাড়ির কাজের মেয়ের সাথে ঘটে। আমরা তখন ওইখানেই ছিলাম। আমার নানা বাড়ি অনেক দিনের পুরনো বাড়ি। আমার নানা বাড়িটা এক হিন্দু ফ্যামিলির থেকে প্রায় 60 বছর আগে কেনা হয়েছিল। আমাদের বাড়িটা অনেক বড়, আর বাড়ির পেছনে একটা বড় ঘন বাগান ছিল এবং এখনো আছে, তবে আগের মতো না। আমাদের বাড়িটা আগে থেকে একটু প্রবলেম ছিল, আর তখন আমাদের টয়লেটটা ছিল ঠিক বাগানের শুরুতে। বাড়িতে আরও ছিল একটা অনেক পুরনো নিম গাছ। আমরা গাছের একটা সেই গাছটা একটা মানে পেয়ারা গাছ, আচ্ছা আমরা গাছ আর পেয়ারা গাছ, আচ্ছা নিম গাছ, আমরা গাছ, পেয়ারা গাছ। আর পেয়ারা গাছের নিচে ছিল একটা কুয়া, আর কুয়ার থেকে একটু পাশে ছিল কলপার। এখন যদিও কুয়াটা আর নেই। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। একদিন সন্ধ্যার সময় আমাদের কাজের বুয়া কলের পাড়ে বসে কাজ করছে। তার ছোট মেয়ে, তার যার বয়স 6 বছর, সে কুয়ার পাশে খেলছিল। যদিও তখন কুয়ার পানি ময়লা হয়ে গেছে, তাই কুয়াটা আর ইউজ করা হতো না। বাচ্চাটা কুয়ার ভেতর মুখ ঢুকিয়ে খেলছিল। হঠাৎ আমাদের কাজের বুয়াটা চেঁচিয়ে ওঠে, আমরা তখন সবাই কলের পাড়ে যেয়ে দেখি তার মেয়েটা মেয়েটা একদম চুপ করে নিচে বসে আছে। ওর চুলগুলো সব সামনে পড়ে আছে, মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না, কেমন জানি একটু হাঁপাচ্ছে। আর ওর মা সামনে কাঁদছিল। আমার নানি এসে ফার্স্টে ওর কাছে যায়। আমরা সবাই কাছে দাঁড়িয়েছিল। আমরা আমার নানি কাছে যেতেই বাচ্চাটা খুব রেগে গিয়ে আমার নানিকে কামড়াতে গেল। নানি কোনো মতে হাত সরিয়ে দূরে এসে দাঁড়ায় এবং কিছুক্ষণ পর সে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর তার খুবই জ্বর আসে, তাড়াতাড়ি করে ডাক্তার আনা হয় এবং সেই রাতে কাজের বুয়াটা আমাদের বাড়িতে থেকে যায়। ঘটনা শুরু হয় রাতে, আমরা সবাই ঘুমিয়ে গেছি। আমার ছোট খালামণি আর আম্মু ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে। যেহেতু টয়লেট অনেক দূরে, আবার বাড়িটাও প্রবলেম ছিল, তাই কেউ রাতে একা টয়লেটে যেতে সাহস পেত না। আম্মুরা যখন বের হচ্ছে তখন তারা কিছু দেখে নাই, কিন্তু যখন ঘরে ফিরছে তখন যা দেখে তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। ওই কুয়ার পেছনে ওই কাজের মেয়ের বাচ্চাটা বসে আছে আর মনে হচ্ছে হাসছে। আমার খালামণি ফার্স্টে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সে দাঁড়িয়ে যায়। আম্মু আর তখন খেয়াল আম্মু তখন খেয়াল করে নাই। এইবার আম্মু যখন দেখে তখন দেখে যে বাচ্চাটা হাসতে হাসতে কুয়ার ওপর উঠছে, আবার সেখানে গিয়ে সে শূন্যে ভেসে উল্টা করে ঝুলছে, আবার চিত হয়ে শুয়ে পড়ছে, যা কোনোভাবেই সম্ভব ছিল না ওই বাচ্চাটার পক্ষে। কেননা কুয়ার ভেতর কখনোই শূন্যে ভেসে থাকাটা বা এরকম মানুষের কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব না। আম্মু আর খালামণি চিৎকার দিয়ে দৌড় দিয়ে ঘরের বারান্দার কাছে এসে সেন্সলেস হয়ে পড়ে যায়। সেই শব্দে সবাই জেগে যায় এবং আমরা সবাই বাইরে এসে দেখি যে আম্মুরা বারান্দায় পড়ে আছে আর কুয়ার ভেতরে প্রচণ্ড জোরে শব্দ হয়। আমি তো ভয়ে কান্না শুরু করে দেই। আমার মামি আমাকে নিয়ে ঘরে চলে আসে। আম্মু আর খালামুনির সেন্স ফিরে আসে, তবে খুব জ্বর থেকে। আর ওই বাচ্চাটা আর কুয়ার পাশে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। তবে আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি যে বাচ্চাটার মাথার চুলগুলো সব জ্বর ধরে গিয়েছে। সেই দিন সকালে আমার মামা হুজুর ডেকে আনে। তিনি এসে সব দেখে শুনে বলেন যে আমাদের বাড়িতে অনেক জিন আছে, তবে ওদেরকে ডিস্টার্ব না করলে ওরা কোনো ক্ষতি করবে না। বাট ওই বাচ্চাটা কিছু একটা করেছিল, বিরক্ত করেছিল সেই জন্য, এবং তিনি সেটা বুঝতে পেরে তাকে তাবিজ দিলেন এবং বাচ্চাটার মাথায় পানি পড়া দিয়ে ধুয়ে চুল কেটে ফেলতে বললেন। এখন আর আমাদের সেই কুয়াটা নেই, তবে নানির কাছে থেকে শুনেছি আগে অনেক সময় দেখা যেত যে রাতের বেলা হঠাৎ করে কুয়ার পানিতে সারা উঠান ভিজে গেছে, আবার আজানের পর দেখা যেত সব কিছু শুকনা। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তবে পড়ে শোনাবেন। আমার কাছে এমন আরো অনেক ঘটনা আছে, পরে আরো ঘটনা বলবো। ভাইয়া, আমার ইচ্ছা থাকা সত্ত্বেও এইবার স্টুডিওতে আসতে পারবো না, তবে নেক্সটে যদি আমার ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই যাব। হ্যাঁ, আপনার ঘটনা ভালো লেগেছে এবং আমরা ইনভাইট করছি আপনাকে, যদি আপনার এরকম আরো কিছু ভালো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি স্টুডিওতে আসতে পারেন, আমাদের সবার সাথে আপনার ঘটনাগুলো শেয়ার করতে পারেন স্টুডিওতে বসেই। যাই হোক, আমরা চমৎকার ঘটনা শুনলাম। এবার আমরা চলে যাব ঘটনায়, আমাদের গেস্টের কাছে। এবং প্রথম যিনি গেস্ট আছে, আমি সবসময় বলি যে আমার কতগুলো পছন্দের গেস্ট হচ্ছে, আজকে কোনো কথা হবে না, শুধুমাত্র তাদের সাথে কথা হবে। এবং প্রথম যিনি এই মুহূর্তে পার্টিসিপেট করছেন বা আপনাদের সাথে ঘটনা শেয়ার করছেন তিনি হচ্ছেন ফার্নান। ফার্নান, ওয়েলকাম টু ভূতাসাম।
থ্যাংক ইউ আসল ভাই, অনেকদিন পরে ভূতের ফিল্মে আসলাম। আসলে আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে ভূতের ফিল্মে আবার ইনভাইট করার জন্য। আমি অনেক ভালো লাগছে আজকে অনেকদিন পরে ভূতের ফিল্মে আসার পরে। আর যেটা মেইন কথা হচ্ছে যে ভূতের ফিল্ম আমার অনেক ফেভারিট একটা প্রোগ্রাম। আমার এখন মনে আছে যখন ভূতের ফিল্ম প্রথম থেকে স্টার্ট হয় তখন আমরা যেটা করতাম যে অনেকগুলো ফ্রেন্ড একসাথে মিলে ভূতের ফিল্ম শুনতাম, বেশ এনজয় করতাম, একটা বেশ এনজয়েবল একটা মোমেন্ট ছিল শুক্রবার রাত 12টার পরে। তো এখন যাই হোক, ভূতের ফিল্মের স্টোরি শেয়ার করতে পারে আরও বেশি আনন্দ লাগে এবং অনেক বেশি ভালো লাগে। আর অনেকদিন পরে আসলে আজকে আসা হলো ভূতের ফিল্মে। আর আজকে যে ঘটনাটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা মূলত আমার সাথেই ঘটেছিল এবং বেশ কিছুদিন পরে আজকে আমি আমার সাথে রিলেটেড কোন একটা ঘটনা ভূতের ফিল্মে শেয়ার করছি।
হ্যাঁ, আপনি আমার ছেলে অনেকে অনেক ঘটনা অনেক জায়গা থেকে পেয়েছিলেন সেগুলো শেয়ার করেছেন, কিন্তু আজকে অনেকদিন পরে। এবং আপনার বাসাটা তো পুরান ঢাকায়।
হ্যাঁ, এক্স্যাক্টলি, আমার বাসাটা পুরান ঢাকায়।
অনেক পুরনো একটা বাসা,
অনেক পুরনো একটা বাসা। আমি ওই ঘটনাটাই আসলে শেয়ার করবো, আমার বাসার সাথেই জড়িত সেই ঘটনাটা। তো এই ঘটনাটা প্রায় মাসখানিক আগে আমার সাথে ঘটে, এবং ঘটনাটা যখন আমি একা থাকি অবশ্য আমাকে বাসায় একাই থাকতে হয়, কেননা আমার রুমটা হচ্ছে আমাদের বাসার থার্ড ফ্লোরে এবং যেখানে আমি সবসময় একা থাকি, এবং আমার ফ্যামিলি যারা বাকি মেম্বাররা থাকেন তারা সবাই মানে দোতলায় থাকেন। তো যেটা হয় যে আমি ছোটবেলা থেকেই একা থাকার একা থাকার একটা অভ্যাস আমার মধ্যে গড়ে ওঠে, এবং দেখা যায় যে এরকম ভয়টা খুব একটা আমি আসলে খুব একটা পাই না। বাট এই ঘটনাটা যখন আমি ভাবি যখন একা থাকি তখন তো বেশ মনেই পড়ে, তখন আমি বেশ ভয় লাগে আমার। বাট সেটা আসলে ভুলতেও পারা যায় না এমন একটা ঘটনা এটা। তো আমি ঘটনায় চলে যাই, ঘটনাটা প্রায় মাসখানেক আগে আমার সাথে ঘটে, এরকম ঘটনা হচ্ছে এইরকম। ঘটনাটা বলার আগে আমাকে আমাদের বাসার একটু বর্ণনা দিতেই হবে। আমাদের বাসাটা হচ্ছে পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায়, এবং আমার এই ঘটনাটা আজকে যারা ভূতের ফিল্মের মাধ্যমে শুনছেন আর যারা স্পেসিফিক্যালি পুরান ঢাকার রায়সাহেব বাজার, শাঁখারি বাজার এই এলাকাগুলোতে থাকেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমাদের এলাকায় যে বাসাগুলো রয়েছে সেগুলো প্রায় অনেক পুরনো এক একটা বাসা। যেমন আমাদের বাসাটা প্রায় 80 years পুরনো একটা বাসা। তো দেখা যায় যে এরকম অনেক ধরনের প্যারানর্মাল ঘটনাই আমাদের সাথে একজনের বাসার সাথে হয়তো জড়িত থাকে, অনেকে হয়তো বা সেটা শেয়ার করতে চান, আবার হয়তো বা অনেকে শেয়ার করেন না, গোপন রাখেন। তো যাই হোক, এর আগেও আমার যেটা মনে হয় আমি ভূতের জন্য এর আগে আমাদের বাসার ছোটোখাটো দু একটা ঘটনা হয়তো বা শেয়ার করেছি, বাট আজকে যেটা শেয়ার করবো সেটা এক্স্যাক্টলি একদম নতুন এবং এক মাস আগে আমার সাথে ঘটেছিল। তো ঘটনাটাই আমি চলে যাচ্ছি একদম। আমাদের বাসাটা যে জায়গাটাতে সেই জায়গাটাতে যে বাসাটার আশেপাশে আমাদের বাসার প্রায় দুধারে কোনো বাসা নেই এবং সম্পূর্ণ খালি, এবং আমাদের বাসাটা ঠিক আরেকটা সাইডে যেটা হচ্ছে যে অনেক পুরনো একটা নর্দমা যেটা আমি প্রায় ছোটোবেলা থেকেই দেখে আসছি, ওটা এখনও এরকমই রয়েছে এবং এটা নিয়েও বেশ কিছু স্টোরি ছিল আসলে। আর আরেকটা সাইডে হচ্ছে অনেক পুরনো একটা স্কুল, যে স্কুলটাতে দেখা যায় যে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেখা যায় যে ক্লাস হয়, এবং এরপরে স্কুলটাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং স্কুলটা অনেক পুরনো একটা বিল্ডিং এ। তো যাই হোক, স্কুলের নামটা আমি বলবো না, যারা সেই এলাকায় থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন কোন স্কুলটার কথা আসলে আমি বলছি। তো স্কুলটা যেটা হয় যে দুপুর 12টার পর থেকে মানে সব ধরনের দরজা জানালা সব বন্ধ করে দেওয়া হয় এবং সম্পূর্ণ ক্লোজ করে দেওয়া হয়, এবং আশেপাশে এর পরের যে ক্লাসগুলো সেগুলো হয়তো বা এর পাশে আরেকটা বিল্ডিং, সেই বিল্ডিংটাতে হয়ে থাকে, মানে এই বিল্ডিংটাতে আর কোনো ধরনের ক্লাস হয় না, একদম সম্পূর্ণ ক্লোজ। তো যাই হোক, হঠাৎ করে একদিন যেটা হলো যে আমি রাতে আমার রুমে বসেছিলাম এবং হঠাৎ করে আমার রুমের ইলেকট্রিসিটি চলে যায় হঠাৎ করে। তো আমি যেটা ফার্স্টে ভাবি যে হয়তো বা লোডশেডিং, কারণ আমাদের পুরান্নাতে প্রচুর লোডশেডিং হয়, তো এরকম একটা লোডশেডিং এর ঘটনাই সেটা হবে। তো আমি মোবাইলে গেম খেলি, কিছুক্ষণ শুয়ে থাকি, তো এভাবে বেশ কিছু সময় কেটে যায়। প্রায় 1.5 ঘন্টার মতো সময় যখন কেটে যায় তখন আমি চিন্তা করি যে আসলে বিষয়টা কি, যে মানে এতক্ষণ হয়ে গেল ইলেকট্রিসিটিকে আসলে কি আমাদের বাসায় নেই না আসলে পুরো এলাকাতেই নেই। আর যেটা হলো, তখন আমি আমার রুম থেকে বের হয়ে আর আমার যে ছাদ সেটাতে গেলাম, আর আমার রুমটা আসলে এক্স্যাক্টলি মানে তিনতলার যে ছাদ সেটাতেই আমার রুমটা আসলে, এবং আমাকে টয়লেটে যেতে হলো, সেই ছাদটাকে ক্রস করে সেই টয়লেটে যেতে হয়, মানে ছাদটা দিয়ে হেঁটে যেতে হয়। তো আমি যেটা করলাম যে ছাদে গিয়ে ভালো মতো দেখলাম যে আসলে ইলেকট্রিসিটিটাকে আমাদের বাসাতেই নেই না পুরো এলাকাতেই চলে গেছে। আমি বাইরে গিয়ে দিব্যি দেখলাম যে সব জায়গায় ইলেকট্রিসিটি আছে, শুধুমাত্র আমাদের বাসাটাতেই মনে হয় ইলেকট্রিসিটি নেই। তো তারপর যেটা করলাম, আমি সাথে সাথে আমার বাবা মার যে দোতলায় থাকেন সেখানে গেলাম, সেখানে গিয়ে আমি আরো বেশি অবাক হলাম, দেখি যে আমার বাবা মা টিভি দেখছে, এর মানে ইলেকট্রিসিটি আমাদের বাসাতেও রয়েছে, শুধুমাত্র আমার রুমে ইলেকট্রিসিটি নেই। তো যাই হোক, আমি 2-3টা ক্যান্ডেল নিয়ে আমার রুমে আসলাম এবং সেগুলোকে যখনই আমি জ্বালালাম দেখলাম যে সাথে সাথে ইলেকট্রিসিটি চলে আসলো। তো আমি সেটাকে জাস্ট একটা নর্মাল একটা ঘটনা ভাবলাম যে হয়তো বা আমার রুমের ইলেকট্রিসিটি কোনো একটা প্রবলেম বা লাইনে কোনো একটা প্রবলেম। তো যাই হোক, এভাবে প্রায় আরও 2-3 দিন প্রায় একইভাবে মানে একটা নির্দিষ্ট সময় ঠিক 12টা কি 12:30 দিকে এভাবে আমার রুমের ইলেকট্রিসিটি স্পেসিফিকলি চলে যায় শুধু। বাট আমার সারা বাড়িতে ইলেকট্রিসিটি থাকে, এলাকাতে ইলেকট্রিসিটি থাকে, কিন্তু সেটা আমি বুঝতে পারতাম না যে আসলে কি ঘটতো। তারপর দিন 3 দিন এই ঘটনা ঘটার পরে আমি যেটা চিন্তা করলাম যে না, এবার সকালে উঠে মানে আমি ইলেকট্রিশিয়ান বাসায় নিয়ে আসবো এবং দেখাবো যে এক্স্যাক্টলি আমার রুমের লাইনে হয়তো বা কোনো সমস্যা। তো আমি এরপরে ইলেকট্রিশিয়ান নিয়ে আসলাম এবং চেক করালাম, দেখলাম যে না, কোনো প্রবলেম নেই। তারপরে বেশ কিছুদিন খুব ভালো মতোই কেটে গেল, কোনো প্রবলেম হলো না, ইলেকট্রিসিটি সব ঠিক আছে, কোনো যায়নি একবারও, সব ঠিক আছে। তো প্রায় 4-5 দিন পরে হঠাৎ করে একদিন, যেদিন আমার বাসায় আমার বাবা মা আমার বোন কেউ সেদিন বাসায় ছিল না, আমি একাই ছিলাম আমার রুমে, এবং তখন ঠিক রাত 12:30 বাজে। তো হঠাৎ করে আমার রুমের যে ইলেকট্রিসিটি চলে গেল এবং সাথে সাথে আমার একটু ভয় লাগা শুরু করলো, কেননা সেই গত কয়েকদিন আগের কথা আমার মনে পড়ে গেল যে সেই ইলেকট্রিসিটি চলে যাওয়ার কথা, এবং সেটা আমি দেখলাম যে শুধুমাত্র আমার রুমেই চলে গেছে। তো তখন সাথে সাথে আমি আমার রুম থেকে বের হয়ে ফোনটাকে নিয়ে ছাদে গিয়ে দাঁড়ালাম এবং ফোনে কথা বলছিলাম তখন অবশ্য আমি। ঠিক আর কিছুক্ষণ পরে যেটা হলো যে আমি ছাদ থেকে যখন মানে ছাদে গেলাম, যখন ছাদে যাওয়ার আগে আমি আমার ফোনের যে টর্চ রয়েছে সেটা জ্বালিয়ে আবার রুমের দিকে গেলাম, এবং যখন আমি রুমটার ভিতরে ঢুকলাম, রুম ঢুকে আবার একটা ক্যান্ডেল জ্বালালাম, ঠিক তখন আমার মনে হলো আমি ছাদে একটা অদ্ভুত কিছু একটা দেখেছি এবং আমি নিজেও বিশ্বাস করতে পারছি না এটা আমি কী দেখলাম। আমি সাথে সাথে আবার ক্যান্ডেল লাইটটা নিয়ে ছাদে গেলাম। আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমাদের বাসার পাশে যে দুপুর 12টার পরে যে স্কুলটা বন্ধ হয়ে যায় সেই স্কুলটার একটা রুমে আমাদের তিনতলা ঠিক একই সাথে যে রুমটা মানে ছাদে বরাবর যে রুমটা ঠিক সেই রুমটাতে লাইট জ্বলছে। তো এই লাইট জ্বলা দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম, কেননা এত রাতে এই পুরনো স্কুলটাতে লাইট জ্বলার একদমই কথা না, এবং হঠাৎ করে এত রাতেই বা কে যার স্কুলগুলোর প্রত্যেকটা জানালা খুলে মানে রুমটা শুধুমাত্র যে প্রত্যেকটা জানালা খোলা এবং লাইট জ্বলছে প্রচণ্ড জোরে ফ্যান ঘুরছে। আমি বেশ অবাক হয়ে গেলাম যে মানে এত রাতে কীভাবে এটা সম্ভব, কারণ আমি এত দিন এ বাসায় ছিলাম, আমাদের এই পুরান ঢাকার এই বাসাটাতে এরকম কোনো দিনই দেখিনি যে এই স্কুলটাতে প্রায় দুপুর 12টার পরে এরকম কিছু একটা মানে দুপুর 12টার পরে তো অলরেডি বন্ধ হয়ে যায় কিন্তু এত রাতে রাত 12:30টার দিকে এভাবে হঠাৎ করে একটা রুমে কেনই বা লাইট চলবে। তো আমি বেশ কিউরিয়াস হয়ে গেলাম। আমি যেটা করলাম যে আমি আমার রুম থেকে একটা ক্যান্ডেল লাইট হাতে নিয়ে ঠিক ছাদের সেই জায়গাটাতে গেলাম যে জায়গাটা থেকে একদম সরাসরি আমার সেই স্কুলটার রুমটাকে একদম সরাসরি দেখা যায়। তো আমি যখন সেই জায়গাটাতে গেলাম আমি যেটা দেখলাম যে হ্যাঁ আসলেই রুমটাতে লাইট জ্বলছে, ফ্যান চলছে, রুমটাতে কেউ বসা নেই। কিন্তু এরপরে যেটা দেখলাম সেটা আমি আমার লাইফে আর কখনো ইন ফিউচারে দেখতে চাই না, কেননা এটা যখন আমি বাসায় রুমে যখন একা থাকি যখন ঘুমাই রাতে হয়তো বা এই জিনিসটা দেখে আমার আবারও হয়তো বা রাতে স্বপ্নের মতো দেখি এবং আমি ঘুম ভেঙে যাই, সেটা আমি একদম ভুলে যেতে চাই। তারপরেও আজকে এই ঘটনাটা শেয়ার করছি তো আবারও মনে করতে হলো। তো আমি যেটা দেখলাম দেখলাম যে ফ্যানটা প্রচণ্ড জোরে ঘুরছে এবং ফ্যানটার সাথে সাথে যদি একটা লাশকে একটা কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয় এবং সেই লাশটাকে যদি একটা দড়ি দিয়ে ফ্যানের সাথে বেঁধে রাখা হয় এবং ফ্যানটা ঘোরার সাথে সাথে সেই লাশটাও যদি প্রচণ্ড জোরে ঘুরে ঠিক সেই জিনিসটাই আমি দেখলাম। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমি এক দৌড়ে সেই ক্যান্ডেল লাইট ফেলে এক দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলাম। তারপরে কি হলো আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু মনে নেই। আমি এরপরে যেটা দেখলাম যে আমি সকালে আমার বিছানায় শুয়ে আছে এবং যেটা হলো যে আমি ঘুম থেকে নর্মালি অ্যাজ ইউজুয়াল যেভাবে ঘুম থেকে উঠেছি ঠিক সেভাবেই ঘুম ভাঙলো আমার, এবং আমি আরও দেখলাম যে আমার রুমের যে গেটগুলো সম্পূর্ণ লক করা এবং যেভাবে আমি রাতে প্রত্যেক দিন রাতে রুমগুলো লক গেটগুলো লক করে ঘুমাই ঠিক সেভাবে সেগুলো রাখা, এবং আমি যেটা করলাম তারপরে গেটগুলো খুলে আমার নিচের যে দোতলায় বা আমার রুমে গেলাম, দেখলাম যে বাসায় কেউ নেই, সবই ঠিক আছে। এবং তখন আমার যেটা মনে হলো যে রাতের ঘটনাটা নিছক একটা ব্যাড ড্রিম ছাড়া আর কিছুই না, হয়তো রাতে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। কিন্তু যখন আমি ছাদে গেলাম তখন আমি যেটা দেখলাম যে হ্যাঁ ঠিকই সে ঠিক সেই জায়গাটাতে এখনো সেই ক্যান্ডেল লাইটটা পড়ে আছে। এর মানে রাত্রে আমি জায়গাটাতে এসেছিলাম এবং ক্যান্ডেল লাইটটা ফেলে দিয়েছিলাম। এর মানে কি এই ঘটনাটা কি কোনো স্বপ্ন ছিল না, এটা আসলে সত্যি আমার সাথে হয়তো বা ঘটেছিল সেটাও আমি জানি না। আমি কিছু মানে কিছুই জানি না আসলে, সম্পূর্ণ ভুলে যেতে চাই এই ঘটনাটা। তো যাই হোক, তারপরে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি এই ঘটনাটা আমার যে পরিচিত আমাদের বাসার যে হুজুর ছিলেন তো ওনার সাথে শেয়ার করি, এবং উনি আমাকে যেটা বলে হয়তো বা কোনো খারাপ কিছু বা কোনো একটা খারাপ দিন এই ঘটনাটা হয়তো বা ঘটিয়েছিল আমাকে ভয় দেখানোর জন্য, কারণ আমি সেদিন বাসে সম্পূর্ণ একা ছিলাম। তো যাই হোক, উনি আমাকে যেটা বললেন যে প্রত্যেক দিন রাতে আয়তুল কুরসি পরে ঘুমাতে, এবং আমি এখনো সেটাই ফলো করি এবং প্রত্যেক দিন রাতে আয়তুল কুরসি পরে ঘুমাই। তো এই ছিল আমার ঘটনা। আসলে আর একটা কথা বলবো আমি যে আমরা হয়তো অনেক সময় অনেক কিছু আমাদের সাথে ঘটে যায় যেটার জন্য আমরা হয়তো অনেক সময় প্রস্তুত থাকি না। তো যাই হোক, সেটাকে আমাদেরকে মেনে নিতেই হয়, এবং আমি আশা করি যে আপনাদের সাথে এরকম কোনো ঘটনা আমার মতো আর ঘটবে না, সেটাই আমি আশা করবো। তো যাই হোক, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ।
ওকে ফার্নান্দ, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। শুনছেন সবসময় রেডিও ফুটি চলছে ফুট এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আসির সাথে, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন ফার্নান্দ এবং আরও একজন এখন এক ঘটনা শেয়ার করবেন। এবং আমি বলেছিলাম যে সমস্ত মানুষদের আমি ঘটনা শুনতে নিজেও খুব পছন্দ করি, স্টুডিওতে বসে অনেক এনজয় করি, তারাই আছেন। আজকে কোনো কথা হবে না, তাদের সাথে ঘটনা শুনবো আমরা। এবং এর মাঝখানে আরও একবার জানিয়ে দিই যে আপনি আমাদের স্টুডিওতে আমার সাথে কমিউনিকেট করতে চান, তাহলে আপনি যেটা করতে হবে মোবাইলে মেসেজে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে হবে 9840 নাম্বারে। আর আপনি যদি চান যে আমাদের ইমেল করবেন, তাহলে যেটা করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutasam@radiofurti.fm, which is bhutasam@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদের কাছে আপনার ঘটনাটি পাঠিয়ে দিন। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অবশ্যই আপনার ঘটনাটি রেকর্ড করুন এবং রেকর্ড করে আমাদের কাছে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে পরবর্তী ঘটনায়।
থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটি বলবো আমি খালিদের ঘটনা, এটা বান্দরবনের ঘটনা। তো খালিদ ঘটনাটা আমাকে বলেছে যে ও আজ থেকে প্রায় 10-15 বছর আগের ঘটনা আর কি। ওর এক আদিবাসী বন্ধুর সাথে আপনার বেড়াতে যায় আপনার ইসে বান্দরবানে, বান্দরবন এলাকায়। তো বন্ধু ওর এলাকা সম্বন্ধে অনেক ভালো কিছু ওকে বলে যে খুব সুন্দর ওখানকার এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট খুব সুন্দর। অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান ওরা যায় এবং ওর কাছে প্রথম যে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগে, এলাকাটাও এনজয় করে যাওয়ার সময়। তো যখন ওখানে পৌঁছায় বন্ধুর বাসায় তখন ধরেন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো যাওয়ার পর দেখে যে মূল যে বসত বাড়িটা সেখানে ওদের মেইন একটা বাসা 3x11 জিনিস দিয়ে তৈরি করা, আর আরেক কোনায় হচ্ছে আরেকটা ছোট বাসা আছে সেখানে রুমের মতো আর কি, একটা সেটার আপনার ওরকম মানে 3x1 দিয়ে তৈরি করা। আর মাঝখানে উঠান কর্নারে হচ্ছে আপনার ব্যাথরুম আছে পুরনো, সেটা খুব মানে ভালো কন্ডিশনের না, বাট স্টিল দেয়ার ইজ এ ব্যাথরুম। তো ওকে প্রথম বলে যে ওদের বাসায় থাকতে, তো অস্বীকার করে বলে যে দেখো তোমার ফ্যামিলি আমি এখানে থাকতে চাচ্ছি না, মানে যেহেতু তোমাদের বাসায় সবাই থাকছে এখানে, মানে অকুপেশনটা খুব ছোট, দুটো রুম বা সামথিং লাইক দ্যাট। তো ও বলে যে আমি এখানে থাকতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে অন্য কোথাও যদি হয় তাও নাহলে যদি হোটেল থাকে আমি হোটেলে যেয়ে উঠবো। তো বলে যে এখানে কাছাকাছি হোটেল নাই, বেশ দূরে হোটেল, তুমি কেন যাবা, তুমি আসছো আমার বাসায় তুমি ওখানে যাবা কেন। তো বলে যে না এখানে, তখন বলে যে তুমি যে আরেকটা যে রুম আছে আমাদের বাসায় ওখানে থাকতে পারো, বাট ওখানে আমরা সাধারণত গেস্ট খুব একটা রাখা হয় না, ওইটা খালিই থাকে বেশিরভাগ সময়। তো বলে যে আমি ওখানেই থাকবো। বলে তো তোমার একটা বলি, অনেক অনেক কিন্তু ভয়টা পায় এই সেই, মানে ওখানে মানুষ থাকে না এবং এখানে যেহেতু নির্জন, ও বলে যে না আমি ওরকম ভয়টা পাই না, আমাকে ওখানে রাখতে পারো অসুবিধা নেই। তো বাসাটা নিয়ে যায় ওকে, যে তালা খুলে দেয়, তালা খুলে দেওয়ার পর ও ঢোকে ওখানে, দেখে যে একটু পুরানো একটা রুম, স্যাঁতস্যাঁতে একটু গন্ধ আছে, আর একটা বিছানা আছে বাসার কর্নারে, একটা আলনা আছে, এরকম একটা সিচুয়েশন। তো যাক ওখানে গল্প গুজব করে বন্ধুর সাথে সন্ধ্যা রাত পর্যন্ত আর কি, রাত 8-9টার সময় এক সময় ওকে বলে যে ঠিক আছে চলে যাও। তো ও তো শহরের ছেলে, ওর সহজে মানে এত তাড়াতাড়ি ঘুম আসে না, বেশ খানিকটা সময় সে ওখানে শুয়ে থাকে এবং ওখানে মানে ইলেকট্রিকের অবস্থা খুব ভালো ছিল না, মানে এই ও যে পায়নি আর কি, ও যে দেখে যে ওখানে ল্যাম্প বা আপনার ওই যে হ্যারিকেন টাইপের কিছু জ্বালানো থাকে। তো যাক ও অনেকক্ষণ জেগে থেকে প্রায় এক সময় বলে শুয়ে যাওয়ার চিন্তা করে। তো যখন শুয়ে পড়ছে, শুয়ে পড়ে কিছুক্ষণ পর ইফেল লাইক মানে ওর মনে হয় যে আমি একটু রেস্টরুমে যাবো, বাথরুমে যাবো। তো ওঠে, ওর সাথে ওর লাইট টাইট কিছু ছিল না, বা ওই ঘরের মধ্যে এক জায়গায় আপনার ওই সেই হ্যারিকেন এবং ম্যাচটা ছিল, আর ওর একটা ফ্ল্যাশ লাইট ছিল আর কি ওর জ্যাকেটের পকেটে। তো উঠে ওটা নিতে যায়, নিতে যেয়ে যখন নাকি ওঠে, উঠে সে বিছানা থেকে নামে মশারি টানানো, নেমে যখন নাকি তার জ্যাকেটের কাছে যায়, এই সময় সে ফিল করে রুমের মধ্যে কারোর একজন প্রেজেন্স আছে, মানে সামবাডি ইজ দেয়ার, এরকম একটা ফিল ওর হতে থাকে যে আরও কেউ আছে, মানে খুব উইয়ার্ড একটা ফিলিংস। এবং তখন চিন্তা করে ব্যাপারটা কি, ও আস্তে আস্তে করে করে যে মশারির কাছে যায়, যে মশারির কাছে ও তাকানোর চেষ্টা করে, অল্প অন্ধকার যখন চোখে শুয়ে আসছে তখন মনে হচ্ছে বিছানার মধ্যে একটা আপনার অবয়বের মতো ওর মনে হয় যে সামথিং ইজ দেয়ার, একটা অবয়ব মানুষের মতোই বসে আছে এরকম কিছু। তো ওইটা দেখে ও খুব চিন্তায় পড়ে, মানে হোয়াট ইজ দিস, একটু ভয় পায়। ও যে জ্যাকেট থেকে, জ্যাকেটের পকেট থেকে হাতে ফ্ল্যাশ লাইটটা বের করে, পরে ও লাইট মারে, যখন আলো মারে দেখে কিছু নাই, রুম খালি, ইজ নাথিং ইন দ্যাট রুম। তো তারপর যেটা করে ও লাইট অফ করে দিয়ে, যদিও তার একটু মানে টেনশন হতে থাকে, আস্তে করে বের হয়ে আর বাথরুমের দিকে যায়, দরজা খুলে বাথরুমে, ওই যাওয়ার পথে ও বেশ গা শিশির করতে থাকে, কারণ রাতের বেলা ওই জায়গাটা আপনার পাহাড় পর্বত ঘেরা, চারিপাশে গাছপালা মানে কিছুই নাই, যাওয়ার পথে বেশ ভয় পায়। ভয় পেয়ে আস্তে আস্তে হেঁটে যখন বাথরুমে যায়, তখন ওর মনে হয় যে ঠিক বাথরুমের দরজার বাইরে, মানে ওখানে দরজাটাও আপনার ই না আর কি, মানে পাকা কোনো দরজা না, মানে একটা কাপড়ের মতো টানানো, মনে হয় যে পিছনে কেউ একজন আছে পর্দার ওই পাশে। তো সে যেটা করে আপনার খুব ভয় পায় এবং সে খুব খুব দ্রুতই আর কি তার কাজ সারে, সেরে সে বের হয়ে আসে। এসে দেখে আসলে কেউ নাই, ফ্ল্যাশ লাইট মারে এদিক ওদিক, আলো খুব বেশি হচ্ছে না, যে জায়গায় পড়তেছে আলোটা ওই জায়গাটাই ফোকাস হয়, বাকিটা হয় না। সেই অবস্থায় সে হেঁটে হেঁটে আসে, হেঁটে হেঁটে আসার পরে আবার রুমে ঢুকে, ঢুকে সে যখন আবার বিছানায় ওঠে, বিছানায় ওঠার পরে যখন শোয় তখন তার মনে হয় ঠিক বিছানার ওই পাশে মশারির ওই পাশে কিছু একটা আবার আছে, এরকম একটা ওরকম অবয়বের মতো মশারির পাশে দাঁড়ানো। তো সে তখন পর কি ফ্ল্যাশ লাইট জ্বালে, এবার ফ্ল্যাশ লাইট হাতে নিয়ে এসেছিল, ফ্ল্যাশ লাইট জ্বালার পরে পরে ব্লিঙ্ক মানে একটা ফ্লিকের মতো তার মনে হয় একটা খুব বৃদ্ধা মহিলা ওখানে দাঁড়ায় ছিল। মহিলাটা বেশ বয়স্ক, রিঙ্কেলড আপ, চেহারায় অনেক ভাঁজ এবং চুলগুলো কাঁচা পাকা ঝুলে আছে। ফর এ সেকেন্ড এবং পরে মুহূর্তের মধ্যে দেখে নাই কেউ। তো খুব ভয় পায় এবং ওর হয়তো রাতের বেলা জ্বর এসে যায়, জ্বর এসে যায়। ওর বন্ধু আসে সকালে এসে দেখে, জায়গায় জায়গায় দেখে দেখে জ্বর আসছে। তো বন্ধুর কাছে প্রথমে ঘটনা চাপে বলে কি ব্যাপার, তো জ্বর আসছে বলে এমনি হয়তো ঠান্ডা ঠান্ডা জ্বর আসছে, ভয়ের কথা কিছু বলে না সে বন্ধুকে যে আমি ভয় পেয়েছি বা সামথিং। তো নিজেকে ফ্রেশ করার জন্য বলে যে আমি নদী আছে একটু ঘুরে আসি, হেঁটে আসি এদিক থেকে। বন্ধু বলে যে ঘুরতে যাবা এদিক দিয়ে, তুমি এই রাস্তা দিয়ে যাও, গেলে নিচে গেলে ওদিকে যে নদী পার পাবা, তুমি যাও আমি আসতেছি একটু পরে। তো একা একা হেঁটে আপনার আস্তে আস্তে করে যায় ওখানে, যে নদীর পারে বসে, বসে অনেকক্ষণ চিন্তা করতে থাকে। তো ওর হঠাৎ মনে হয় যে নদীর ওই পারে যে ঝোপটা, ঝোপঝাল একটা কিছুর মতো, নদীটা বেশ চড়া না, চড়া কম, তো ওই পাশে কিছু একটা মনে হয় নড়তেছে বা কিছু একটা দেখতেছে তাকে। তো পরে কি ওখানে দেখার জন্য একটা ইট খুঁজে আর কি, নুড়ি টাইপের পাথর টাইপের নিয়ে মারতে যাবে। যখন নুড়িটা নিতে যায় তো হঠাৎ করে পানির তলে তাকায় দেখে যে একটা ওই যে মুখটা দেখছিল রাতেরবেলা সেরকম একটা বৃদ্ধা মহিলা, আপনার চেহারাটা মনে হচ্ছে যে লাশ টাইপের, পানির তলে শুয়ে আছেন, পানিটা স্বচ্ছ ঝকঝকে পানি, তার নিচে দেখা যাচ্ছে চোখ বন্ধ ওরকম। তো প্রচন্ড ভয় পা আটকে উঠে, আটকে উঠে সে মানে আপনার মানে তার সেন্স ই হয়ে যায় আর কি, মানে সে সেন্সলেস টাইপের, পুরো সেন্সলেস না, সেন্সে থাকে বাট মানে হচ্ছে ঘোরের মধ্যে চলে যায়। এই অবস্থায় সে একটু সরে এসে বসে এক জায়গায় এবং এক সময় তার মানে অনেকটা টাইম পার হয়ে যায় এবং দেখে যে অনেকটা বেলা হয়ে গেছে, বেলা পড়ে পড়ে যাচ্ছে। ওর বন্ধু ওখান থেকে ডাকতেছে শুনে, তারপর বন্ধু আসে এসে দেখে যে ওদের অনেক জ্বর, তখন ওকে নিয়ে যায় বাসায়, বাসায় নিয়ে যায়, নিয়ে যায়। ও তখন বন্ধুকে খুলে বলে যে আসলে এরকম এরকম ভয় পেয়েছি কালকে রাত্রে এরকম দেখছি এসে। তো ফ্রেন্ডটা তাকে তখন কিছু বলে না, ওকে মোটামুটি আপনার রেখে দেয় এবং ঢাকায় যোগাযোগ করার চেষ্টা করো ফ্যামিলির সাথে, পোস্ট অফিস থেকে ফোন করে এরকম। তো তখন ওর বন্ধু বলে, এবং ও যখন নাকি বন্ধুর বাসায় জ্বর অচেতন অবস্থায় ছিল তখন তার মনে হতো যে ওকে যে খাটটা রাখছে উন্নত মাথার কাছে যে বেড়াগুলা ওটার মধ্যে কেউ আঁচড় দিচ্ছে নখ দিয়ে, মানে নখের আঁচড়ের মতো মনে হতো ওর কাছে, এবং সে মনে হতো কেউ যেন আসতেছে তার দিকে, বেশ ভয় পেত। তো তারপর তার বন্ধু তাকে বলে যে আসলে আমার জিনিসটা তোমাকে বলা উচিত ছিল আগে, ওই ঘরটা সম্বন্ধে আমিও জানতাম না, আমার দাদাদের কাছ থেকে শোনা যে এক সময় এখানে একটা বুড়ি আর তার নাতি থাকতো এই জায়গাটা ভিটাতে, তখন কেউ ছিল না। তো তাদের সাথে কোনো একটা দাঙ্গা হয় কোথাও, কোনো একটা দাঙ্গাতে ওই দাঙ্গাকারীরা এসে ওই ঘরটাতে আগুন দিয়ে দেয়, আগুন দিয়ে পোড়ায় মেরে ফেলে, তো পুড়ে মারা যায়। এরপর থেকে ওখানে পরবর্তীতে আমার দাদারা এসে ওখানে ই করে, তারা যেহেতু এলাকার লিঙ্ক আছে তারা এসে জায়গায় বসতি করে, বাসা করে, এবং দাদারা সবসময় এড়ায় চলতো, যদিও রুমটাকে রিনকনেক্ট করা হয়, নতুন করে করা হয়, কিন্তু তারা সবসময় মানে এখানে, এবং অনেকেই ওই রুমে গেলে ভয় পেত, বুড়িকে মাঝে মাঝে এরকম দেখাতে।
ভয়াবহ ঘটনা কিন্তু এটা, এবং সবচেয়ে বেশি আমার কাছে ওই জায়গাটা খুব ইয়ে লেগেছে যে নুড়ি ফেলতে গিয়ে যখন বৃদ্ধার লাশ দেখতে পাচ্ছে,
মানে এটা খুবই ভয়াবহ।
আমরা একটু আগে কথা বলছিলাম এটা নিয়ে যে পুকুর টুকুর এরকম জাতীয় অনেক ঘটনাই
এরকম ঘটনা দেখা যায়, এবং পানিতে আপনার ছায়া দেখাটা কমন একটা ব্যাপার,
কমন একটা ঘটনা আপনি বলছিলেন।
অনেকেই দেখতে পায়, ধরেন যে বাথরুমে গেছে হঠাৎ করে পানিতে কারো ছায়া দেখছে,
আমি তো বলবো যে যারা এখন শুনছেন তারা কিন্তু আজকে ট্রাই করতে পারে। অনেকে এরকম থাকে যে বাসার সাথে পুকুর আছে, আপনি বলছেন যে পুকুর আরো সিরিয়াস,
আরো সিরিয়াস,
তো তারা ট্রাই করতে পারে কিন্তু পুকুরে বা বাথরুমে বালতিতে, বালতির পানি তো
যদি হঠাৎ করে কোনো কিছু পুরাতন বাসা যেগুলো আছে ভাই, যেমন ফার্নান যেটা বলে পুরাতন ঢাকার বাসাগুলো, এগুলো কিন্তু অনেক এই ধরনের ব্যাপার স্যাপার থাকে সেখানে,
সেটাই।
এবং অনেকে পুরান ঢাকার থেকে আমি এই ধরনের জিনিস শুনছি অনেক সময় যে অনেকে অনেক কিছু দেখছে, থিংস লাইক পানিতে রিফ্লেকশন গুলো, এরকম অনেক কাহিনী
না। বেসিক্যালি আমি আমি চাই এবং এরকম ঘটনা যদি আসলে ঘটে তাহলে আমরা আবার আরেকজনকে পাবো, যদি এটা দেখে
হয়তো অনেক সময় আসতে পারে না,
আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবার এক্ষুনি ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
এখন তোমার এয়ারটেল নয়।
নম্বরে মাত্র 22 টাকা রিচার্জ করলেই এক পয়সা প্রতি সেকেন্ড রেটে কথা বলো 24 ঘন্টা যে কোনো অপারেটরে। বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। রঙের গন্ধে কোনো কষ্ট হবে না, ঘরের ভেতরে রং করতে ব্যবহার করুন সম্পূর্ণ গন্ধহীন বার্জার বিভিসি, বাংলাদেশের একমাত্র রং যাতে নেই কোনো ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড বা VOC, তাই স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব বার্জার বিভিসি।
দোস্ত, কালকেই সবাই মিট করতে যাচ্ছে,
বললাম শুক্রবার কর, তোরা তো আমার কথার এক পয়সার দাম দিস না।
এখন তোমার এয়ারটেল নম্বরে মাত্র 22 টাকা রিচার্জ করলেই এক পয়সা প্রতি সেকেন্ড রেটে কথা বলো 24 ঘন্টা যে কোনো অপারেটরে। বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল।
দোস্ত, কালকেই সবাই মিট করতে যাচ্ছে,
বললাম শুক্রবার।
এখন তোমার এয়ারটেল নম্বরে মাত্র 22 টাকা রিচার্জ করলেই এক পয়সা প্রতি সেকেন্ড রেটে কথা বলো 24 ঘন্টা যে কোনো অপারেটরে। বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল।
Radio 50, 88.4 FM.
এই জিনিসটা দেখার পর ওরা বেশ ভয় পেয়ে যায় এবং ওরা বুঝতে পারে না যে ওরা কি করবে। ওরা সাথে সাথে গাড়িটাকে পিছনের দিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওরা পালিয়ে যাওয়ার ঠিক আগেই ওই অদ্ভুত জিনিসটা, তার বড় বড় দুটা যে ডানা ছিল সেটা প্রচন্ড এক ঝাপটা শব্দ করে গাড়িটার পেছন দিক দিয়ে উড়ে চলে যায়। এবং ওরা যখন পেছনের দিকে তাকায় ওরা দেখে যে পেছনে কিছুই ছিল না, এবং একই জিনিসেই হঠাৎ করে সেই জিনিসটা একদমই ভ্যানিশ হয়ে গেল। তো গাড়ি থেকে বের হলো এবং আশেপাশে খুব ভালো মতো চেক করলো যে কিছু আছে কিনা, দেখলো যে না আসলে কিচ্ছু নেই। তাহলে ওরা কি দেখলো হঠাৎ করে? ওরা নিজেরাই অবাক হয়ে গেলো যে এটা কি দেখলাম। সাথে সাথে ওরা সেই গাড়িতে উঠলো এবং গাড়িটাকে স্টার্ট করে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এবং ওরা যখন সেই বাসায় এসে পৌঁছালো এবং ওদের আশেপাশে যারা লোকজন ছিল ওদের সবার সাথে এই ঘটনাটা শেয়ার করে, এবং যেটা হয় যে ঘটনাটা শোনার পরে লোকজন সেটা বলে যে এরকম কোনো ঘটনা এর আগে আমাদের এই এরিয়াতে কখনোই আগে ঘটেনি এবং এটা একটা অদ্ভুত ঘটনা ছিল। এই
আপনাকে অনেক ধন্যবাদ আমরা ফার্নান, এবং আমরা এত সুন্দর আপনার কাছে একটু চমৎকার ঘটনা শুনলাম। এখন যেটা আমি জানিয়ে দেবো সেটা হচ্ছে, আরেকবার আমি জানিয়ে দিচ্ছি কীভাবে আমাদের এসএমএস করতে হবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 940 নম্বরে। আপনাদের পাঠানো এসএমএসগুলো সংরক্ষিত থাকবে আমাদের কাছে, এবং যারা আমাদেরকে ইমেইল করতে চান তাদের আমাদের ইমেইল অ্যাড্রেসটি জেনে নিতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio50.fm, which is bhootfm@radio50.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে আপনার জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন, এবং মেইলের শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে আপনি এই ঘটনাটি স্টুডিওতে এসে সরাসরি শোনাতে চান, নাকি আপনি চান যে আপনার মেইলটি আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা ঘটনা না পাঠিয়ে সরাসরি ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি আমাদের কাছে পাঠিয়ে দিন। যদি আপনাদের অডিও ক্লিপটি অর্থাৎ আপনার ঘটনাটি ভালো হয়, ডেফিনেটলি আমরা সেটা প্লে করবো। আমরা চলে যাবো আবারও বাবু ভাইয়ের কাছে, এবং ঘটনার শুরুতে একটা কথা আছে, সেটা হচ্ছে মাছ নিয়ে তো আমরা বেসিক্যালি অনেক কিছু শুনি।
হ্যাঁ,
মাছের অনেক ঘটনা শোনা যায়, মানে মাছ কিনে কেউ ইলিশ মাছ কিনে বাড়ি যাচ্ছে এবং এই সময় নানান রকমের কাণ্ড ঘটে। বাবু ভাইয়ের কাছে আমি এই ঘটনা জানি বলেই বলছি যে বাবু ভাইয়ের কাছে এখন একটা ঘটনা রয়েছে যে ঘটনাটা মাছ নিয়ে,
মাছ নিয়ে,
কিন্তু ঘটনাটা বেশ অন্য ধরনের,
একটু ডিফারেন্ট,
একটু আলাদা ধরনের। তা আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি বাবু ভাই।
ওকে রাসেল ভাই, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে মেহজাবি। এই ঘটনাটা হচ্ছে, ও যখন বয়স ও ছিল 12 বছরের মতো আর কি, ছিল তিনের আগে আর কি, ছোট ছিল সে। তো যেটা হয় যে ও আপনার ওদের ওর বড় ভাই একদিন রাতের বেলা মাছ নিয়ে বাসা আসে, বেশ বড় একটা মাছ, কাতল মাছ, বড় একটা কাতল মাছ। তো ওর বাবা মা জিজ্ঞেস করে যে এত রাতে, রাত তখন প্রায় 11:30 এত রাতে তুই মাছ নিয়ে আসবি কোথেকে? বলে বাজারে গিয়েছিলাম, তো আমার শখ ছিল কিছু ভেজিটেবল কেনার জন্য, তো ভেজিটেবল কেনার জন্য এত রাতে বলে যে লেট করে বের হচ্ছে, আমার ইচ্ছা ছিল এই বেগুন টেগুন এগুলো কেনা, মানে লাইক দ্যাট, সে প্রায় এই ধরনের জিনিসপত্র করতো। তো বললো যে যখন কিনছি তখন সামনে মাছের দোকানে একটা বড় কাতল মাছ রেখে বসে আছে, আমাকে বলছে স্যার মাছটা নিয়ে যান, মাছটা সারা দুপুর থেকে বসে আছে বিক্রি হয় না। তো বললো যে মাছ দুপুর থেকে বিক্রি হয় না, নরম হয়ে গেছে। বলে যে না নরম হয় নেই, দেখেন আপনি, দেখেন না। তো উনি মাছটা ধরে দেখছে যে মাছ নরম হয় নিয়েছে, উনি তো দামাদামি করে খুব সস্তায় মাছটা উনি নিয়ে আসছে, এটা ওনার বাবা মাকে বলে। তো বলার পরে ওই রাতেই কাজের মানুষকে ওঠানো হয়, কাজের মানুষ তাকে কাটাকাটি করে, তারপরে রান্না বান্না করে ওনারা খায়, মাছটা খায়, রাতেই খায়। খাওয়ার পর সবাই ঘুমাতে গিয়েছে, তো রাত হয়ে গেছে, তখন অভিযাত এই সময় মেজামিন শুনে যে ওর ভাইয়ের রুম থেকে বেশ কান্নাকাটি শব্দ আসছে, বাচ্চা খুব কান্দছে, মানে কন্টিনিউসলি চিৎকার করে করে কান্দছে। এইটা এক সময় ওর মনে করে কি ব্যাপার, ভাবি শান্ত করছে না কেন, কিছুক্ষণ পরে দেখে তোর বাবা মা উঠে আসছে, ওটা সবাই গেছে, সে বলতেছে ওই ভাই বলতেছে দেখো বাচ্চা কাঁদতেছে, কান্দতেছে না, বাচ্চা কাঁদতে কাঁদতে নীল হয়ে যাচ্ছে গা একদম। তো বাবা যায়, সবাই দেখে, দেখে দাদাটা দোয়া পড়তে পড়তে বাচ্চার কাছে যায়, বাচ্চাটাকে ধরে, বাচ্চা তখন শান্ত হয়ে যায়, কিন্তু আপনার ই করছে, মানে বাচ্চাটা আপনার ফোপাচ্ছে আর কি, কান্নার মধ্যে সে ফোপাচ্ছে, কারণ টায়ার্ড হয়ে গেছে বাচ্চাটা। তো দাদাটা দেখে দাদার কোলে ঠিক থাকছে, কিছুক্ষণ শান্ত করার পর আবার যখন বিছানায় রাখে আবার বাচ্চা কান্না শুরু করে, চোখ বন্ধ করে রাখতে থাকে। এই পর্যায়ে দাদাটা করে কি আবার ওকে কোলে নেয়, আবার শান্ত হয়, দাদার কাছে গেলেই শান্ত হচ্ছে। তো দাদাটা লাগছে বলে আমি নিয়ে যাই, আমার রুমে নিয়ে যাই, আর ওর ভাইকে বলে যে এত রাত্রে তুই মাছের বাজারে গেছিস সেটা ঠিক না, মাছের বাজারে অনেক কিছু থাকে। তো ভাই বলছে রাতে মাছের বাজারে কি থাকে? অনেক কিছু থাকে, উপরি জিনিসপত্র থাকে। বলে দেখলে কি বলো তুমি এসে? বলে না তুই কথা শুনবি, মুরব্বীরা যেটা বলে শুনতে হয়। বলে সে বাচ্চাকে নিয়ে যায় বাসায়, রুমে রুমে নিয়ে যায়, মেয়েরা কিন্তু নিয়ে যায়, বলে যে তুই থাক ওর সাথে, বাচ্চাটাকে একটা মানে বিমানের মধ্যে শোয়া যায় এবং সাথে আর কি বাবা মার রুমেই, আর ওকে বলে থাকতে। তো বাবা মা শুয়ে পড়ছে, বাচ্চা এক পর্যায়ে মানে একটু শান্ত, এক সময় হঠাৎ করে ও মেহজাবিন খেয়াল করে যে রুমের মধ্যে আপনার একটা জল জল মানে বাতাসের মধ্যে যদি কোনো কিছু থাকে, এবং সেটা যদি আপনার একটা মানে বাতাসের যে পানি গরম করলে যেরকম একটা দ্রবণ টাইপের উঠে উপরে একটা যে উঠে মানে একটা বাষ্প উঠে, জলীয় বাষ্প টাইপের, অথবা মরিচিকা দেখি সেরকম কিছু একটা একটা শেপ সেটা রুমের মধ্যে আছে, এবং বাচ্চাটার ওদের কাছাকাছি চলে আসছে, জিনিসটা দাঁড়ায় আছে। ওদের বাচ্চা আবার কান্না শুরু করে, প্রচন্ড কান্না শুরু করে, এবং পর্যায়ে কান্না শুরু করে ওর দাদা উঠে যায়, বাচ্চার দাদা উঠে যায় জিনিসটা, তখন দেখে যে জিনিসটা নাই, এবং বাচ্চার দাদা নিয়ে আবার দোয়া টোয়া পড়ে রাখে, এবং রাত্রেবেলা এরকম আবার শোয়া যায়, আবার কিছুক্ষণ পর ও আবার দেখছে জিনিসটা। এরকম কিছুক্ষণ চলার পরে রাত্রেবেলা দাদার কাছে বাচ্চাটা থাকে, এবং রাতটা পার হয়, পার হওয়ার পরে পরের দিন দাদা ওই এক ওখানকার মসজিদের এক ইমাম সাহেব আছে, তাকে ডাকে, তার সাথে নিয়ে দেখায় বাচ্চাকে যে এরকম এরকম ঘটছে, এবং বাচ্চাটা তারপর থেকে খুব টায়ার্ড, মানে চোখ খুলতেছে না, ঘুমায় সারাক্ষণ, এবং কাঁদে একটু পর পর কেঁদে ওঠে। মেয়ম সাহেব বলে হয়তো যে কি হচ্ছে, তখন দাদা বলে যে গতকাল রাতে এরকম আমার ছেলে এরকম মাছ নিয়ে আসছিল বাসায়, এরপরে এটাই মানে উনি একটু লিঙ্ক বের করে যে এরকমই হতে পারে, কেন নর্মালি করে না, দুধ দেওয়া হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে। তো ডাক্তার বলে যে আপনি এক কাজ করেন, এরকম দুটি জিনিস অনেক সময়ই করে, এবং আমার মনে হয় যে এরকম কিছু আছে। তো উনি তাকে ওই বাচ্চাটাকে দোয়া টোয়া পরে হাতে দুটো সুতো বেঁধে দেয়, সুতো বেঁধে দেওয়ার পরে মনে করেন যে আপনার বাচ্চাটার ওই ওই কান্নাটা থেমে যায়, সেরকম দেখে না। এরপর ওই বাসার মধ্যে এরকম উইয়ার্ড কিছু জিনিসপত্র ঘুরতে থাকে, বাসার পরিবেশটা এখন ভারী হয়ে থাকে। তো এরপরে রাত্রে মেহজাবিন একদিন রাত্রে উঠে যাচ্ছে, তো যেতে যেয়ে দেখে যে ওদের যে ডাইনিং স্পেসে রাত্রেবেলা যেতে যাচ্ছে, ডাইনিং স্পেসের কোনায় কিচেনে একটা ঝাঁপ ঘাপটি মেরে এরকম বসে আছে নিচু হয়ে, এবং জিনিসটা সম্পূর্ণ কুচকুচে কালো একটা মানুষের মতো অবয়ে, মানে মানুষ হাঁটু গেড়ে বসে থাকলে যেরকম লাগে ঠিক সেরকম কিছু। তো তখন এটা থেকে চিৎকার করে, চিৎকার করার পর ওর বাবা আসে, আসার পরে দেখে যে নাই দোয়াটোয়া পড়ে। তো পড়ার পরে ওর বাবা পরবর্তীতে ওই হুজুরকে ডাকে, ইমাম সাহেবকে ডেকে বলে যে আমার বাসায় এরকম সমস্যা হচ্ছে, অনেক কিছু দেখে এরকম। তো দেখার পর ওর বাবা ওই মৌলভী সাহেব তখন বাসাটাকে বন্ধ করে দেয়, দোয়াটোয়া পড়ে এবং মানে প্রসিজার অনুযায়ী বন্ধ করে দেয়। এরপর থেকে ওই বাসায় হয় না,
মানে এখন সবাই মোটামুটি ওকে। আপনাকে অনেক ধন্যবাদ দাও ভাই আপনার সেকেন্ড ঘটনার জন্য। আমাদের ছোট্ট আরো একটা বিরতিতে যেতে হবে, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Haunted by Airedale.
ফিরে এলাম আবারও আমি রাসেল, এবং শুনছেন সবসময় রেডিও ফুটকে, আমার সাথে রয়েছে মাসুম এবং আরো একজন নতুন অতিথি অলরেডি আমাদের সাথে এই মুহূর্তে এসে পৌঁছে গেছেন আমাদের স্টুডিওতে। আমরা তার ঘটনা শুনবো, তবে তার আগে জানিয়ে দিই আরো একবার নিয়ম কানুন কিভাবে আপনারা আমাদেরকে ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofoodki.fm, এখানে নাম ঠিকানা এবং আপনার ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। আর ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি কি এখানে স্টুডিওতে এসে পড়ে শোনাতে চান, মানে আপনি নিজের কথা বলতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা আপনার হয়ে পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই অবশ্যই আপনার ঘটনাটি রেকর্ড করে সেই রেকর্ড ফাইলটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনি যদি এখন চাইলে এই ঘটনা কিন্তু রেটিং করতে পারবেন আমাদের ফেসবুক ফ্যান পেজটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, এবং আমি অ্যাড্রেসটা আরেকবার দিয়ে দিচ্ছি www.facebook.com/radiofoodki, এখানে গিয়ে আপনি বিভিন্ন কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনি কোন ঘটনাটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে, কোন ধরনের ঘটনা আপনি চান। যারা SMS করতে চান তাদেরকে বলবো যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আপনাদের সেই SMS গুলো সংরক্ষিত থাকবে খুব সযত্নে। আমরা চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন।
থ্যাংক ইউ বেসল ভাই, আমি হাবিব বলছি, MSC গুলশানায়।
আপনি এর আগে কোথায়, এর আগে আপনি এসেছিলেন আমাদের এখানে স্টুডিওতে এবং মাঝে আপনি দেশের বাইরে ছিলেন বেশ কিছুদিন?
জি।
ওকে, তো আমরা আপনার ঘটনায় চলে যাই।
আচ্ছা, ঘটনা হচ্ছে 2005 সালে, সঙ্গত কারণে আমি জায়গার নাম এবং যাদের সঙ্গে ঘটেছে তাদের নামটা বলছি না। 2005 সালে তারা তখন HSC কমপ্লিট করেছে, তারা 91 ফ্যামিলিতে থাকে, তো ফ্যামিলি সবাই একসাথে ঘুরতে যায় ঢাকার খুব কাছে গাজীপুরের কোনো একটা জায়গায়, তারা পিকনিক করে, পিকনিক করতে যায়, যখন পিকনিক শেষ তখন যত আবর্জনা ছিল ফেলা হয় ওই স্পটেরই একটা স্পেসিফিক জায়গায়, তো তারা ক্লিন ক্লিন করে চলে আসছে সবকিছু। বাসে আসার পর দুই ভাই ছিল, ছোট ভাই, তার রাতে প্রচণ্ড জ্বর আসে, সারা জ্বর থাকে, জ্বরে ভোগে, পরদিন থেকে তার ফিজিক্যাল বেশ কিছু ডিসঅর্ডার শুরু হয়, তলি তলি খেয়াল করা যায় তার বডির বিভিন্ন জায়গায় স্কার মার্ক বা ব্রুজ মার্ক, মানে বিভিন্ন রকম দাগ, যত দিন যেতে থাকে আরো অসুস্থ হতে থাকে, ডাক্তারের কাছে নেওয়া হয়, ডাক্তার প্রিসাইজ কোনো রোগ ধরতে পারে না, এরকম প্রায় মাস দেরি চলে যায়, সেটা একেবারে শুকিয়ে যায়। শুকিয়ে যেতে এক সময় তারা যেহেতু একটু পুরান ঢাকার সাইডে থাকে, তার বাবা মনে করে যে এবার একটু হুজুরকে দেখানো দরকার, তো হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর দেখে বলে হ্যাঁ তার উপর কোনো কিছুর আসর বা কোনো কিছুর ঘর রয়েছে, তো হুজুর তাকে কিছু পানি পড়া তার দিয়ে দেয়। কয়েকদিন সে একটু সুস্থ থাকে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে একটু স্বাভাবিক, তারপরে আবার হঠাৎ করে তার অবস্থার অবনতি করতে থাকে। এর মধ্যে একদিন লক্ষ্য করা যায় যেহেতু সে অসুস্থ ছিল, দুই ভাই একসাথেই থাকত আর কি, বড় ভাই তাকে নিয়ে এক রুমেই থাকত, রাতে হঠাৎ হঠাৎ করে খেয়াল করা যেত যে সে বিছানা থেকে উঠে যায়, উঠে বেশ কয়েক ঘন্টার জন্য গায়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা ওয়াশরুমে যাচ্ছে ফিরতে অনেক লেট হচ্ছে, অনেকক্ষণ ওয়াশরুমের কাছে যেয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে। এরকম করতে করতে একসময় দেখা যায় যে এটা নিয়মিত ঘটছে, সে বিছানা থেকে উঠে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না, ফজরের আজানের ক্লোজ টাইমে মানে কাছাকাছি সময় সে আবার ব্যাক চলে আসে, এসে তাকে কিছু জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দেয় না, কোনো কথা বলে না, বিছানায় শুয়ে পড়ে। আরো একটা জিনিস খেয়াল করা যায়, সে যখন যায় ব্যাক যখন আসে ঘরে প্রচন্ড বিশ্রী একটা বাজে গন্ধ হয়, অ্যাজ ইফ কোনো পচা মাংস বা পচা কিছুর গন্ধ, আবর্জনার গন্ধ। এরকম দিন যেতে থাকে, হুজুরকে আবার বলা হয়, হুজুর এবার বাড়িতে আসেন, বাড়িতে এসে দেখে বলেন যে তার উপর দিনের আসর রয়েছে, এটার জন্য বাড়িটা বন্ধ করতে হবে প্রাইমারি, তো বাড়িটা বন্ধ করা হয়। বন্ধ করার পর থেকে বাড়িতে আরো কিছু বড় ধরনের সমস্যা শুরু হয়ে যায়, সেটা হচ্ছে তার যে দাদা ছিল উনি ছিলেন মৃত, উনি বেশ কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন, তা উনাকে দেখা যায়। এরকম হয় যে ফজরের ওয়াক্তের বহু আগে উনাকে দেখতে পাওয়া যায়, উনি রুমে আসছেন, এসে নক করেছেন, এসে বলছেন যে চলো নামাজ পড়তে, এবং এটা প্রিসাইসলি হয় ওই ছোট ভাইটার সাথে, যেহেতু তার ঘরটা বন্ধ এবং তাকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না, সেই জন্য তাকে নামাজের দাওয়াত দিয়ে ঘর থেকে ছলনা করে বাইরে নিয়ে গেল। এক সময় এই ছেলেটা কয় কি একটা খেয়াল করে একদিন হঠাৎ ধরে যে তার দাদা তার কাছে এসেছে কিছু খাবার নিয়ে, খাবার নিয়ে বলছে যে তুই এটা খেয়ে নে তো ভালো লাগবে, শরীর ভালো করবে, তো তাকে দেওয়া হয় কিছু খেতে, ছোট ভাইটার খাবারটা নেয়, নিয়ে টেবিলে রাখে, সে আর খায় না। পরবর্তী ঘুম থেকে উঠে, উঠার পর তখন তার মনে করে দাদাকে তো দেখেছি ভোরবেলা, তুমি তো মৃত, তখন তার খেয়াল করে হ্যাঁ খাবার ঠিকই রাখা হয়েছিল, একটা পিচে করে বা একটা প্লেটে করে খাবার দেওয়া ছিল মিষ্টি, কিন্তু ওখানে দেখা যায় যে পচা গলা কোনো বাজে জিনিস যেমন মাংস বা মুরগির পালক এরকম কিছু জিনিস একসাথে রাখা। এরপরে এটা নিয়ে হুজুরের কাছে যাওয়া হয়, খুঁজে অনেক স্টাডি করে উনি বলেন যে ওকে বাসা থেকে বের করে নিয়ে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নিয়ে যে কি করবে না করবে এটা পরের বিষয়, বাট প্রাইমারিলি তার বাসা থেকে বের হতে দেওয়া যাবে, পুরো বাসাটাই বন্ধ করা। পুরো বাসা বন্ধ করার পর যেটা হয়, কিছুদিন পর কোনো একটা কারণে তাদের আর্থিক সমস্যা হয় এবং বাসাটা ডেভেলপারকে দিয়ে দেওয়া হয়। এই টাইমটা সে বেশ সুস্থই থাকে, স্বাস্থ্য রিকভার করে। বাসা ডেভেলপারকে দিয়ে দেওয়ার পর তারা চলে যায় আরেক জায়গায়, এখানে সেম প্রবলেম শুরু হয়ে যায়। এবার প্রবলেমটা শুরু হয় আরো বাজে ভাবে, তার শরীর থেকে ব্লিডিং স্টার্ট হয়, হঠাৎ হঠাৎ কেউ তাকে আঘাত করছে বা কিছু, এবং এটা চলতে ফিরতে কিছুই টের পাওয়া যাচ্ছে, কিছু হঠাৎ হঠাৎ করে ব্লিডিং বডির যে কোনো জায়গায় কোনো স্কার খামচি বের হচ্ছে বা কিছু। এটা বাড়তে বাড়তে এক সময় দেখা যায় সে ভীত থাকতো, খুব ভয় পেত, যেন কিছু দেখতে পাচ্ছে, কিন্তু যখন সে কিছু দেখতে পাচ্ছে ভয় পাচ্ছে, তার জবানবন্ধ থাকতো, সে কিছু বলতে পারতো না। এরকম দিন যায়, শরীর একেবারেই খারাপ, সে পুরোপুরি শুকিয়ে যায়, একদম কঙ্কালসার অবস্থা তার দেহের। সে তখন লেখে তার বাবাকে একটা জিনিস দেয় যে সে সাপ দেখতে পায়, অ্যাজ ইফ সাপ আসছে তার কাছে। এই জিনিসটা যখন বাসার লোকজন জানতে পারে, তখন ওকে নিয়ে সবাই ঘরে থাকে, রাতে যখন ওকে শুতে দেওয়া হয় ঘরে সবাই থাকে, স্টাডি করার চেষ্টা করে যে বিষয়টা কি। তখন খেয়াল করে যে রাতে যখন শুয়ে পড়া হয়, লাইটের সব অফ, তখন ঘরের মধ্যে একটা প্রেজেন্স ফিল করে তারা সবাই, এবং প্রথম কদিন ফিল করে যে ফিজিক্যালি একটা মানুষ হয়তো বাড়ছে। এমনও হচ্ছে যে ঘরের কোনো একটা জায়গায় বসছে, বিছানার পায়ের কাছে বসছে, এটা তারা ফিল করতে পারছে। লাইট জ্বলে খোঁজে, না কেউ নাই কেউ নাই কেউ নাই। এরপর যেটা শুরু হয়, তারা প্রিসাইসলি ফিল করে ঘরের মধ্যে সাপ আছে, এমনকি বিছানার মধ্যে অন্ধকারে ফিল করছে যে বিছানার মধ্যে সাপ আছে, কিন্তু লাইটটা জ্বালিয়ে উঠা করছে না নাই, আবার লাইট বন্ধ করে আবার যখন শুচ্ছে বিছানার মধ্যে কিছু একটা সাপ আছে। এবং সেটার মধ্যে আর সিম্পটম দেখা দেয়, সেটা হচ্ছে সে নর্মালি কথা বলতে পারে না, যতটুকু ট্রাই করে ততটুকু সে স্বেচ্ছা যখন বলতে যাচ্ছে তখন তাকে বলতে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ সে চুপ করে থাকে, তারপরে নর্মাল সে কথা বলা শুরু করলে সেটা সে বলতে পারে, এই স্পেসিফিক টপিকে তাকে কোনো কথা বলতে যাচ্ছে। হুজুরের কাছে আবার যাওয়া হয়, হুজুর কোনো একটা কারণে সন্দেহ করেন যে বাইরে থেকে কোথাও কিছু থেকে এসেছে কোনো কিছু তার পিছনে। তো তখন তাদেরকে জিজ্ঞেস করা যে কবে সমস্যা শুরু হলো বা কি, তারই করে দেখা যায় যে যখন তারা পিকনিকে গিয়েছিল, পিকনিক থেকে আসার পর থেকে ওদিন থেকে তার জ্বর শুরু হয়। তো ওখানেই কোনো সমস্যা, ওই স্পটে খবর নেওয়া হয়, স্পটে খবর নিয়ে জানা যায় যে ওখানে এ ধরনের বেশ কিছু ঝামেলা রয়েছে একই ধরনের। এবং আরেকটু স্টাডি করার পর ওখানে এক হিন্দু পরিবার ছিল, তারা এই বিষয়টার সঙ্গে খুব ভালোই জানে এবং এই বিষয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকে। তাদের সাথে কন্ট্যাক্ট করার পর তারা যেটা বলে যে এখানে একটা জিন বা কিছু রয়েছে যেটার নাম হচ্ছে পূজারী, এবং একটা মহিলা, তারা সাত বোন, এবং তারা স্পেসিফিক পুরুষ মানুষকেই টার্গেট করে, তার সাথে যায়, যদি পছন্দ হয়ে যায় তাহলে তার সাথেই যাবে, এবং এই মানুষটার মৃত্যু না হওয়া পর্যন্ত তার সাথেই থাকে। এটা যখন তারা ফাইন্ড আউট করে, তখন ওদেরকে বলা হয় যে আপনারা এটা একটু সলিউশন করে দেয়। তারা বাসায় আসে, আসার পর স্টাডি করে যেটা পায় যে যেহেতু জিনিসটা প্রায় বছর দেড়েক হয়ে গিয়েছে, এই জিনের আসরটা বেশ ভালোভাবে বেশ স্ট্রং, তার প্রেজেন্সটা বেশ স্ট্রং, এবং খুব ইজিলি এটাকে ছুটানো যাবে না। যা হোক, পজেসড অবস্থায় ছেলেটাকে একদিন এই মহিলার কাছে নিয়ে যাওয়া হয়, আই মিন এই ফ্যামিলির কাছে নিয়ে যাওয়া হয়। তারা ওখানে বসে বসে বিভিন্ন পূজা পার্বণ করে একটা পর্যায়ে এই জিনিসটা কমিউনিকেট করে, এবং তাকে বলা হয় যে কেন ধরেছে বা কি ধরেছে। তখন সে বলে যে যখন তারা পিকনিকে গিয়েছিল, সে ওই স্পটেই থাকে কোন একটা গাছে, সিসাইজ গাছে, এবং ওই গাছের নিচে বিভিন্ন রকম ময়লা ফেলা হয়, যে ময়লা তার খাবার। এবং তারা যখন পিকনিক শেষ করে তাদের উচ্ছিষ্ট খাবার ফেলছিল, তখন সেখানে বসে খাচ্ছিল এবং তার খাবারের মধ্যে ফেলা হয়, এবং প্রিসাইসলি সে মুরগির মাংস খাচ্ছিল, মুরগির উচ্ছিষ্ট কিছু খাচ্ছিল। সে যেহেতু হিন্দু ধর্মাবলম্বী, সেহেতু সে গরুর মাংস খায় না, সে শুধুমাত্র মুরগির মাংস খায়, এবং ওখানে গরুর মাংস ফেলা হয়েছিল, এই জন্য সে একে টার্গেট করেছে এবং এর সাথেই থাকে। তো তাকে জিজ্ঞাসা করা হয় যে কি করলে সে তাকে ছেড়ে যাবে। সে প্রথমে বলে যে কোনো তিন রাস্তার মাথায় একটা মুরগি জব করে দিলে বা বলি দিলে সে তাকে ছেড়ে যায়, কাজটা করা হয়, কিন্তু করার পরেও সে তাকে ছেড়ে যায়নি, যেহেতু দেড় বছর ধরে জিনিসটা তার সাথে আছে, এত সহসে স্ত্রী মুক্তি পাওয়া যায়নি। পরবর্তীতে যেটা করা হয়, সে একটা অফার দেয় যে 150 লোক খাওয়াতে হবে, যেই বাড়িতে ছিল, উইচ মিনস আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, সে প্রথম যে বাড়িতে ছিল, ওখানে 150 লোকের খাওয়ার আয়োজন করতে হবে, 150 লোক খাবে, গান বাজনা এবং পূজার ব্যবস্থা করা হবে, এটা করলে সে চলে যায়। সেটা তারা ব্যবস্থা করে, 150 লোকের খাওয়ার ব্যবস্থা করা হয়, খাবার রাখা হয় এবং রেখে ছাদে রেখে, এবং একেবারে প্যান্ডেল দিয়ে সাজিয়ে ফুল অ্যাজ এ বিয়ে পাচ্ছে রেখে চলে আসা হয়, গান বাজনাও করা হয়, পরে ছাত্র যদি দেখা যায় যে কোনো খাবার নেই, কিছু লোক খেয়ে গিয়েছে, বাট ওই বিল্ডিং এ কেউ ঢুকে নেই,
কেউ জানে না,
কেউ জানে না, অশরীরে কিছু খেয়ে গিয়েছে। এবং প্রিসাইসলি গাইডলাইন ছিল কোনো গরুর মাংস থাকবে না, ভালো কথা। তারপরেও কিছুদিন কয়েকদিন সুস্থ থাকেছিল, এরপরে মাসখানেক সুস্থ থাকার পর আবার সেম প্রবলেম শুরু হয়। তার প্রবলেম শুরু হতে এমনই হয়েছিল যে এখনো সে জীবিত, কিন্তু তার চুল কিন্তু সব পাকা, তার বয়স 21-22, তার ফিজিক্যাল অবস্থা এতটাই খারাপ, একবারে শীর্ণকায় শীর্ণ দেহের একটা ছেলে, একসময় বেশ স্বাস্থ্য ভালো ছিল, অনেক কষ্ট করে তাকে ছাড়ানো হয়েছে এবং আলহামদুলিল্লাহ বেশ সে জীবিত আছে, কিন্তু তার ফিজিক্যাল যে ড্যামেজগুলা এখনো সে ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, জীবিত কিন্তু যতটুকু ড্যামেজ হয়ে গেছে সেটা এখনো রিকভারি করতে পারেনি।
আপনাকে অনেক ধন্যবাদ হাবিব ভাই আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি যে আবারও কখনো আপনাকে পেয়ে যাবো। যাই হোক, আমরা অন্য একটা ঘটনা যাচ্ছি এই মুহূর্তে। তার আগে জানিয়ে দিই যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আতিফ, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর সেই সাথে আপনারা যারা এসএমএস করতে চান তাদেরকে এসএমএস করার নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল পাঠাতে চান তারা চলে যান একদম মানে আমাদের অ্যাড্রেসে, এবং আমাদের অ্যাড্রেসটি মনে রাখতে হবে, আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, হুইচ ইজ DHWTFM অ্যাট দ্য রেট RADIOFORTI.FM। আমরা এতটা পথ পেরিয়ে এসেছি এবং আজকের পর্যন্ত আমরা ভূত এফএম চালাতে পারছি শুধুমাত্র আপনাদেরই জন্য। আপনারা প্রতি সপ্তাহে বিভিন্ন ঘটনা পাঠান এবং সেই ঘটনাগুলোকে নিয়েই আমাদের ভূত এফএম সাজানো হয়। এখানে আমাদের আসলে নিজের থেকে তৈরি করার কোনো কিছু নাই। আপনারা যদি ঘটনা পাঠানো বন্ধ করে দিতেন তাহলে ভূত এফএম অনেক আগে বন্ধ হয়ে যেত। আপনাদেরকে আরও একবার স্যালুট আমাদের সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, যারা আপনারা ঘটনা রেটিং করতে চান যে কোন ঘটনাটা ভালো লাগছে, কোন ঘটনাটা মন খারাপ লাগছে, কোন ঘটনাটা মানে এরকম ধরনের ঘটনা আপনারা আরো চান কিনা, এরকম ধরনের কমেন্ট যদি আপনি করতে চান তাহলে চলে যেতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে www.facebook.com/radiofurti, এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। আর আজকের এই চমৎকার এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান চাইলে সেখান থেকে শুনে ফেলতে পারবেন। আর যদি কেউ চান ভূত এফএম টিউন আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন তাহলে আপনি যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি, স্পেস দিয়ে টাইপ করতে হবে কোড নাম্বারটি, কোড নাম্বার হচ্ছে 92125, এবং এই এসএমএসটি সেন্ড করে দিতে হবে 3123 নাম্বারে, বাস এই টিউনটি আপনার হয়ে যাবে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে আবারও জয়েন করছেন এই মুহূর্তে ফার্নান, আমরা ফার্নানের কাছে যাচ্ছি।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি চলে যাব আমার এর পরের যে ঘটনাটা সেটা, এবং এটাও এক্স্যাক্টলি আমার সেই কাজিনের কাছ থেকে আমি শুনেছি যে অস্ট্রেলিয়াতে অনেকদিন ছিল এবং যে প্যারানর্মাল ঘটনাগুলো আমাকে শেয়ার করেছিল এর মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে এখন আমি শেয়ার করবো, এটাও এক্স্যাক্টলি সেই জায়গাটারই ঘটনা। এবং এই ঘটনাটা ওখানকার একটা ফ্যামিলির সাথে ঘটেছিল, এবং ঘটনা হচ্ছে এইরকম যে যে ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটে তাদের বাসাতে ছিল একটা রেইন ফরেস্টের পাশে, এবং যেটা দেখা যেত যে ওনাদের বাসাটা এমন একটা জায়গায় ছিল যে যেখান থেকে আশেপাশে আরেকটা বাসা খুঁজে পাওয়া বেশ ভার ছিল, অর্থাৎ জায়গাটা এমন একটা নিরিবিলি জায়গা ছিল যেখানে জনবসতি খুব একটা ছিল না। এবং আরেকটা অবাক বিষয় ছিল যেটা যে ওনাদের বাসার সাথে ছিল ওনাদের দুইটা ফার্ম ছিল, একটা হচ্ছে হাঁস মুরগির ফার্ম আরেকটা ছিল আপনার ঘোড়ার ফার্ম। তো যাই হোক, সেটা তো এই এই ফার্ম গুলো নিয়ে বেশ কিছু ঘটনা ঘটে ওনাদের সাথে, এবং ঘটনাগুলো আমার আমি যখন শুনি আমার কাছে বেশ অদ্ভুত মনে হয়, এবং আমি এর আগে এরকম কোনো ঘটনা এর আগে কখনো শুনিনি, হয়তো বা আপনারা শুনে থাকবেন অথবা নাও শুনতে পারেন। যাই হোক, আমি চলে যাচ্ছি ঘটনায়। তো একদিন হঠাৎ করে সেই যে ফ্যামিলিটার যে হাঁস মুরগির যে ফার্ম ছিল সেখান থেকে দেখা যেত যে বেশ কিছু করে হাঁস মুরগি মানে মানে ভ্যানিশড হয়ে যায়, মানে কেউ নিয়ে গেছে এরকম মনে করে চুরি হয়ে যায়, অর্থাৎ যেটাকে বলবো আমরা চুরি হয়ে যায়। তো তারা যখন এই হাঁস মুরগিগুলোকে খোঁজার চেষ্টা করে তারা এটাকে কোথাও খুঁজে আনা যায়, এবং ওরা মনে করে যে হয়তো বা আশেপাশে যেহেতু রেইন ফরেস্ট আছে এবং আশেপাশে একটা বন্য এলাকা, তো ওনারা যেটা মনে করে যে বন থেকে নেকড়ে টেকড়ে অথবা ওয়াইল্ড ডগস এরকম কিছু একটা হয়তো বা এগুলোকে নিয়ে চলে যায়। কিন্তু ওনাদের যে কন্ট্রোল যে ব্যবস্থাটা ছিল যে ফার্মগুলোতে সেগুলো ছিল অনেক ওয়েল সিকিউরড, এবং সেখানে দেখা যেত যে কেউ হয়তোবা চুরিও করতে পারতো না, এবং হয়তোবা সেই বন্য প্রাণীগুলো সেগুলোকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। তো যাই হোক, এরকম প্রায় 2-3 দিন টানা ওনাদের এরকম যেগুলো হাঁস মুরগি যেগুলোকে মানে মিসিং হয়ে যায় এবং এগুলোকে খোঁজার জন্য যখন তারা আশেপাশের এলাকাগুলোতে খোঁজ করতো, তারা কোথাও পেত না। বাট তিন দিন পরে হঠাৎ একদিন একটা লোক তাদের এসে বলে যে তাদের বাসার ঠিক পেছনে ছিল একটা অনেক একটা নদীর পার ছিল, এবং সেই নদীর পার থেকে বেশ কিছু হাঁস মুরগির মৃতদেহ সেখান থেকে পাওয়া যায়। এবং তারা যেটা করলো যে তারা সাথে সাথে সেখানে চলে গেল এবং দেখলো যে হ্যাঁ আসলেই বেশ কিছু হাঁস মুরগির মৃতদেহ সেখানে পড়া, এবং প্রত্যেকটা মৃতদেহ এমন অবস্থায় ছিল যেটা আসলে আপনারা শুনেও বেশ অবাক হবেন। এবং সেটা যদি কোনো বন্য প্রাণী অথবা মানুষের কাজ হতো তাহলে তো ভালোই হতো, কিন্তু সেগুলো আসলে এগুলো কিছুই কাজ ছিল না। এবং সেগুলোর অবস্থাটা এমন ছিল যে প্রত্যেকটা যে গৃহপালিত যে পশু পাখিগুলো ছিল ওগুলোর প্রত্যেকটার লাশ সেখানে পড়েছিল, এবং প্রত্যেকটার মনে হচ্ছে যে হাঁস মুরগিগুলোর সম্পূর্ণ পাখা যেগুলো সেগুলো সম্পূর্ণ ছিঁড়ে ফেলা হয়েছে, এবং একটা পালকও সেখানে পড়া নেই, এবং প্রত্যেকটা প্রাণীর গলার সম্পূর্ণ কাটা এবং পা গুলা একদম পুরো পাটা না, জাস্ট নিচের দিক থেকে পা গুলো সম্পূর্ণ কাটা, অদ্ভুতভাবে সেগুলোকে মেরে ফেলা হয়েছে। এবং এটা কোনো বন্য প্রাণীর কাছে কোনো মতেই হতে পারে না। এবং আরো সব থেকে বেশি অবাক ছিল যে প্রত্যেকটা প্রাণীর শরীরে এক ফোঁটাও রক্ত ছিল না, এবং যে জায়গাগুলোতে রাজগুলো পাওয়া যায় সেখানে একটা ফোঁটাও রক্তের কোনো দাগ ছিল না, কিছুই ছিল না। আর আরো যেটা ভয়ের বিষয় ছিল যে প্রত্যেকটা প্রাণীর দেহে কোনো আঁচড়ের দাগও ছিল না। যদি এগুলাকে কোনো ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলা হতো সেটা বোঝা যেত, বাট ইনভেস্টিগেশন করার পর এরকম কিছুই পাওয়া যায়নি। তো যাই হোক, এই ঘটনাগুলো ইনভেস্টিগেশন করার পর কোনো এক্সপ্লেনেশন তারা পায়নি। তারপরে তারা এই ঘটনাটাকে সম্পূর্ণ একসময় ভুলে যায় এবং তারা ঠিক মানে ভালো মতোই আবার সেখানে থাকা শুরু করে। কিন্তু তারপরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে অনেকদিন পরে আবারও হঠাৎ করে সেই ফার্মটার পাশে যে ফার্মটা ছিল ঘোড়ার ফার্ম, সেখান থেকে হঠাৎ করে দু তিনটা করে ঘোড়া গায়েব হওয়া শুরু করলো। একইভাবে সেই ঘটনাগুলো আবার ঘটা শুরু করলো। তো তখন তারা বেশ অবাক হয়ে গেল, এবং একই জায়গা থেকে সেই যে নদীর পার সেখান থেকে সেই ঘোড়াগুলোর যে ডেড বডি সেখান থেকে পাওয়া গেলো, এবং সেগুলোও এমন ভাবে মারা হয়েছিল যে যেগুলো আসলে কোনো মানুষের বা কোনো বন্য প্রাণীর কাজ হবে বলে মনে হয় না। ঠিক একইভাবে ঘোড়াগুলোর গলাগুলো কাটা ছিল, এবং সম্পূর্ণ যেটা বলে যে ঘোড়াগুলোর যে জিহ্বা সেটাও কাটা ছিল, এবং পা গুলা যেখান থেকে খুঁড় থাকলে যে জায়গাটাতে সেই জায়গাটা কাটা, বাট পাটা সম্পূর্ণ কাটা না, জাস্ট নিচের জায়গাটুকু কাটা, লেজ কাটা ছিল, চোখ গুলো উপরে বের করে ফেলা ছিল, কোনো চোখ ছিল না সেই দেহটাতে। এবং আরো বেশি অবাক বিষয় ছিল যে এক ফোঁটা রক্ত সেই দেহটাতে ছিল না। তো এই ধরনের বিভৎস কিছু ঘটনা ঘটার পরে ওখানে বেশ কিছু ইনভেস্টিগেশন শুরু হয়, এবং যেটা হয় যে আমরা যখন দেখি যে আমাদের দেশে কোনো গৃহপালিত পশু মারা টারা গেলে মানে আমরা এটাকে অতটা সিরিয়াসলি নিই না, আমরা ভুলে যাই। বাট ওখানে লিগাল যে অবস্থাটা এতই ঠিক ছিল যে ওখানে যেটা দেখা যেত যে এগুলো যদি ইনভেস্টিগেশন হতো এটা মানে কে করেছে এই বিষয়গুলো দেখার জন্য খতিয়ে দেখা হতো, কিন্তু তারপরে যারা যেটা ঘটনাটা ঘটে যে এরপরে তারা কোনো ধরনের এক্সপ্লেনেশন এই বিষয়গুলো সম্পর্কে কোথাও কোনো খুঁজে পায় না। তারপরেও ওখানকার যে লোকাল যারা বলে যে ঘটনাগুলো হয়তো বা কোনো ভ্যাম্পায়ারের কাজ অথবা কোনো খারাপ কিছু কাজ হতে পারে, তারপরে যেটা হয় যে এরপরে ওনাদের সাথে এমন কিছু ঘটনা ঘটেনি। তারপর ওখানে যে একজন লোকাল সেও এই আরেকটা ঘটনা শেয়ার করে। সেই ঘটনা হচ্ছে যে এরকম যে সে একদিন যাত্রে সে একটা হাইওয়েতে যাচ্ছিল, এবং সে যেটা দেখে যে গাড়িতে থাকা অবস্থায় যে ঠিক তার মুখোমুখি বরাবর অনেক দূর থেকে অনেক বড় একটা আগুনের গোলা সেই তার দিকে ধেয়ে আসছে অনেক দূর থেকে। তো তখন উনি যেটা দেখে দেখার সাথে সাথে বেশ ভয় পেয়ে যায় এবং গাড়ি থেকে নেমে সেটাকে ভালো মতো দেখার চেষ্টা করে যে রেইনফরেস্টে কোথাও আগুন লাগলো কিনা বা এরকম কিছু একটা বা কোথাও কোনো আগুন লাগলো কিনা। কিন্তু সে যখন দেখে যে দেখে যে না কোনো আশেপাশে কোনো আগুনের কোনো চিহ্ন নেই, বা দূর থেকে অনেক বড় একটা আগুনের গোলা সেই তার দিকে ধেয়ে ছুটে আসছে, সে তখন বেশ ভয় পেয়ে যায় এবং চিন্তা করে যেগুলো কি আসলে। সে তাড়াতাড়ি করে গাড়িতে ভিতরে বসে এবং গাড়িটাকে স্টার্ট দেয়। তখন সে দেখে যে সে আগুনের গুলো তার দুভাগে বিভক্ত হয় এবং সেটা মাটির উপর আছড়ে পড়ে এবং সাথে সাথে সেটা সম্পূর্ণ ভ্যানিশড। সেই ঘটনাটা সে সবাইকে আরো বলে এবং তারা যেটা ধারণা করে যে এই ঘটনাটার সাথে হয়তো বা সেই গৃহপালিত যে পশুগুলো মিসিং হয়ে যাওয়া ঘটনাটার একটা লিঙ্ক থাকতেই পারে। আবার অনেকে এটাকে অনেকভাবে এক্সপ্লেনেশন দেয়, অনেকে বলে যে এটা ইউএফও হতে পারে, আরো অনেক কিছুই হতে পারে। তো এই ছিল আমার ঘটনা।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আর এইখানে একটা ছোট্ট কথা বলার আছে, সেটা হচ্ছে আমি ব্রেকের পরে এসে বলবো, সুতরাং আমাদের সঙ্গে থাকুন। Stay tuned to Radio Phukti and don't stop the Phukti.
Phukti.
My Adele.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এই মুহূর্তে একটা খবর এসেছে, সেটা হচ্ছে মন খারাপ করার মতো খবর। আর একজন আমাদের সঙ্গে এখানে ছিলেন, তিনি কোন একটা কারণে, বাবু ভাই কি কারণে গেছেন, উনি আম্মা অসুস্থ হয়ে গেছেন এবং উনি আজকে থাকতে পারবেন না। তাহলে আরো কিছু হয়তো ঘটনা আপনাদের উপহাসিত হতো। আমি জানি না যে কতটুকু আপনাদেরকে, কতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি মানে এই ঘটনাগুলো উপহার দিতে পারবো, দেখা যাক। যাই হোক, আমাদের একটা আমার একটা জিনিস মনে হচ্ছিল যে আমরা একটা এপিসোড চাচ্ছিলাম যে এরকম করব, স্বপ্নের ওপরে করব। মানুষ যে সমস্ত দুঃস্বপ্ন দেখে, ভয়ঙ্কর যে সমস্ত স্বপ্ন দেখে, সেই স্বপ্নের উপরে করব। স্বপ্ন রিলেটেড যত ঘটনা আছে আপনাদের, যত রকমের ঘটনা আছে, মানে স্বপ্ন দেখে প্রচন্ড ভয় পেয়েছেন, স্বপ্ন দেখে ঘুম ভেঙে ওঠার পরে প্রচন্ড ভয় পেয়েছেন, কোনো সময় সেটা হয়তো মিলে গেছে অনেক সময় বাস্তবেও, এবং কারো কারো স্বপ্ন আবার এরকমও হয় যে স্বপ্ন সত্যি হয়ে যায়। মানে এরকম হয় যে কিছু কিছু স্বপ্ন দেখে দুঃস্বপ্ন, এবং আমি এরকম ঘটনা অনেক শুনেছি যে সে স্বপ্নে দুঃসংবাদ পায়, পরে দেখা যায় তাই করছে। এরকম ভয়ঙ্কর সমস্ত এক্সপিরিয়েন্স আমি জানি যে আপনাদের আছে। সুতরাং স্বপ্ন রিলেটেড যা কিছু আছে সে সমস্ত ঘটনাগুলো আপনারা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন ইমেইল করে, এবং উপরে অবশ্যই আপনি লিখবেন যে এটা মানে জাস্ট হেডিংটাই থাকবে স্বপ্ন। আমরা তাহলে সে মানে সেই একটা আলাদা এপিসোড করতে চাই শুধু স্বপ্ন নিয়ে। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা যেতে চাই আপনাদের এলাকায় আমাদের টিম নিয়ে, এবং দেখতে চাই যে আপনাদের এলাকায় ভয়ঙ্কর কি আছে, এবং আপনাদের এলাকায় যদি কোনো হন্টেড বাড়ি থাকে, কোনো হন্টেড যদি পুকুর থাকে, কোনো হন্টেড যদি গাছ থাকে, যেখানে গেলে আমরা আসলে সত্যিই কিছু এক্সপিরিয়েন্স করতে পারবো, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেই সমস্ত ঠিকানাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনাদের জানাই আছে, foot@radio.fm, এখানে নাম ঠিকানা সহ আপনার সেই জায়গার ঘটনা পাঠিয়ে দিন, আমরা সশরীরে চলে যাবো সেখানে। আমরা চলে আসছি বাবুঘর কাছে। আর একটা ঘটনা, বাবু আপনাকে দায়িত্ব নিতে হচ্ছে, কারণ একজন
অনেক ঘটনা জমা আছে। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে সম্রাটের ঘটনা। হ্যাঁ, ও আপনার বাংলাদেশের যে কোনো একটা ডিস্ট্রিক্ট নাম করা কোনো মেডিকেল কলেজে পড়াশোনা করতো।
ওকে,
এটা ওখানকারই একটা ঘটনা। তো যেটা হয় যে ও যখন মেডিকেল কলেজে পড়তো, প্রথমে তো আপনার জানেন যে মেডিকেল স্টুডেন্টরা ফার্স্টে আপনার কিছু তাদেরকে জাস্ট লাইক বডি সম্বন্ধে চেনা এবং স্টাফ। তো গ্র্যাজুয়ালি ওখানে থাকা অবস্থা ও শুনতে থাকে ওখানকার রেপুটেশন সম্বন্ধে, অনেকের কাছে স্টুডেন্ট থাকা অবস্থায়, যে এখানে এই মেডিকেল কলেজটাই হন্টেড, এখানকার আশেপাশের যে অনেকে অনেক কিছু দেখে এরকম কিছু, এবং ছাত্রাবাসে অনেকে অনেক অনেক কিছুর সাথে তাদের একটা এনকাউন্টার এরকম হয়েছে। তো সবসময় শোনে মেডিকেলের স্টুডেন্টরা সবসময় একটু সাহসী হয়, কারণ তাদের এই এইসব নিয়ে কাজ করতে হয় সবসময়, মানে মেডিকেল মানে মর জ্ঞান স্টাফ নিয়ে। তো একদিন যখন নাকি ওদের সময় আসে গ্র্যাজুয়ালি যে আপনার এই যে অটোপসিগুলা, শরীর কাটাকাটি লাশ কাটার একটা ব্যাপার, এরকম একটা সময় তো প্রথম ইন্ট্রোডাকশন হয় দেখে, এবং সে তখন আস্তে আস্তে এটার সম্বন্ধে একটু সাহস সঞ্চার করতে থাকে। তো একটা পর্যায়ে এক সময় একা লাশ কাটার একটা ব্যাপার আসে, একটা পর্যায়ে আসে। তো তখন একবার যখন যায় যে দেখে যে আপনার একটা লাশ ওকে যেটা দেওয়া হয় কাটার জন্য, একটা মাঝবয়সী লোকের লাশ, মাঝবয়সী বলতে লাইক 40 years অর সামথিং, এরকম পড়ে আছে। তো যায় লাশ কাটতে, তো যে ফার্স্টে সে তার কাটাকাটি এটা শুরু করে, এবং যখন শুরু করে তো যখন কাটতেছে, এক পর্যায়ে হঠাৎ করে সে খেয়াল করে, ওর মনে হলো বা ইট ইজ ট্রু, মানে ওর মনে হচ্ছে এবং সে শিওর যে লাশটা একবার ওর দিকে চোখ খুলে দেখেছে, চোখ খুলে ফেলছে। তো ও একটা মানে ও মানে তার সাথে সাথে একটা গুজবাম্প হয় এবং সে একটা মানে ভীষণ ঝাটকা খায়। তারপর সে চিন্তা করে আসলে ব্যাপারটা কি ঘটলো, এটা কি এরকম কিছু যে শারীরিক কোনো পরিবর্তন ঘটছে, বা অনেক সময় হয় অনেক রগ বা অনেক কিছু। চিন্তা করে ও তখন দেখে যে না, চোখ খোলার ব্যাপারটা আসলে ঘটার কথা না। তো কিন্তু আবার চিন্তা করার মনেরও ভুল হতে পারে, তো সে আবার শুরু করে তার কাজ। তো অনেকটা কাটাকাটির পরে এক সময় দেখে যে লাশটা কাঁপছে, মানে লাশটা শিভার করছে, মনে হচ্ছে যে তার বডিতে মুভমেন্ট আছে, প্রচন্ড ভয় পায় সে, মনে করে যে আশা এটা কিন্তু জ্যান্ত মানুষ কাটতেছিল সামথিং। তারপর সে হাত দিয়ে দেখে কোনো পালস নাই, বরফের মতো ঠান্ডা, কারণ এটা বের করে নিয়ে আসছে সেখান থেকে ফ্রিজের থেকে। তো বেশ ভয় পেয়ে যায়, এবং ও তখন চিন্তা করতে থাকে যে আমি কি আর প্রফিট করবো কিনা সামনে, বেশ ভয় পায়। বাইরে আসে কিছুক্ষণ, কিছুক্ষণ এসে সে মানে ধাতুস্থ হয়, দেন আবার সে যায়। যে এরপরে যখন ও কাটতে থাকে, ওর কাছে মনে হয় যে লাশটা খিসখিস করে কিছু বলছে তার কাছে। এইবার সে প্রচন্ড ভয় পায়, সে বের হয়ে আসে, এসে সে ডাক দেয় তার যারা ওই যে সিনিয়র ছিল, এই ছেলেরা আসে, আসার পর সেই ঘটনাটা বলে। তো তারা বলে যে তুমি ভয় পাইছো, এটা তোমাকে একলা পাঠানো হয়েছে একটা লাশ কাটা রুমে, প্রবলি তুমি এটা নিয়ে চিন্তা করতেছিল বা সামথিং লাইক দ্যাট, কীভাবে একটা লাশ তো চোখ খুলতেও পারে না। এসে তো বলার পর তো ওকে একজন সিনিয়র ভাই বলা আছে, ওকে পরে করা যাবে, এবং ওর যে প্রফেসর বা যে ছিল সে বলছে ওকে তোমাকে পরে দেওয়া হবে, বাইরে নিয়ে আসা। তো বাইরে নিয়ে আসার পরে ও যখন যায় নিচে যে ওখানে একটা ই থাকে আর কি আপনার সিকিউরিটি গার্ড থেকে দাঁড়ান, সে তাকে বলে যে ভাইয়া শুনেন কথা আছে আপনার সাথে। বলে কি বলে আপনি কি ভয় পেয়েছেন করে? বলে যে হ্যাঁ আমি সেরকম ভয় পেয়েছি এরকম এরকম শুনে। বলে যে আপনি জানেন যে এইখানে এই রুমটাতে অনেকেই লাশ কাটতে এসে এরকম ঘটনা শিকার, এখানে বিভিন্ন রকমের মানুষ এরকম জিনিস দেখে, ভয় দেখা যায় যে লাশ নড়েচড়া করে বা সে কোনো শব্দ পায় বা কিছু একটা হয় এরকম হয়। যে এই রুমটা আসলে আপনি যা করেন আপনার বুঝে শুনেই করতে হবে না, আপনি এটা মানে এটা নিয়ে আপনার এরকম ভয় পেলে আপনি পারবেন না, সামথিং লাইক দ্যাট। কারণ আমাদের এটা অনেকে হয়তো জানে, আমি যেই বিশ্ব মানে মেডিকেল কলেজ
মানে অনেকে ধরতে পারছেন,
ধরতে পারছেন মেডিকেল কলেজটা কোনটা বাংলাদেশের। তো সে ভয় পাওয়ার পর এরপরে ওর যে প্রবণতাটা হয় ও এরপরে লাশ কাটে এবং তখন তার এই সমস্যাটা হয় না।
আমি কিন্তু ধরে ফেলেছি অলরেডি, আমি ধরে ফেলেছি।
তো ও যেটা করে এরপরে করে কি, সে ওই আপনার এই সময়গুলোতে বিভিন্ন সময় আলাপ করে, ওদের একটা সিনিয়র ভাই ছিল তিনি তাকে বলতেন যে এরকম যে বিভিন্ন সময় আছে দিনে, যেমন ঠিক ভোরের আগের সময়টা, হ্যাঁ আবার বলছেন যে ঠিক ফজরের পরের সময়টা, এই সময়গুলো মানে বাজে সময়
অ্যাভয়েড
করতে, ভোর দুপুর বেলা, হ্যাঁ এই সময়গুলোতে তুমি মানে এড়ায় চলবে, এবং ওই সম্বন্ধে তাকে ব্রিফ করে যে এই জিনিস। ও যেটা করতো সিরিয়াস হয়ে সে ওই সময়গুলোকে চেষ্টা করতো ওখানে যে ক্যাচ করে। তো এরকম করতে করতে সে একদিন মর্গের সামনে গিয়ে দাঁড়ায়, যে মর্গ নিয়ে তার সিরিয়াসিটি হয় যে এখানকার মর্গের অবস্থা। তো মর্গে দাঁড়ায়, মর্গে দাঁড়ায় সে না হঠাৎ করে অন্ধকার থাকে চারিপাশে, হালকা আলোতে দেখবে একটা গ্লাসের মতো একটা ইয়ে আছে, ওখান থেকে দেখা যাচ্ছে ভিতরে একদম সারি সারি ইয়ে আছে, মর ঠিক নয় ওটাকে বলে মর্চুয়ারি, সরি মর্চুয়ারি, যেখানে নাকি লাশ রাখা হয়। তো ও দেখা থাকতে থাকতে এক সময় সে একটা মানে ঘুরের মধ্যে পড়ে যায় আর কি। তো কয়ে কি ওটা ই থাকে ওদের কাছে, ওটা খুলে সে ভিতরে ঢুকে, ওটা দেখে বেশ ঠান্ডা এবং মানে বেশ ছায়া ছায়া অবস্থা। এই সময় ও ফিল করে পিছনে একটু একজন ঘাড়ে হাত ঠান্ডা এবং সে প্রচন্ড সে মানে গা কেটে উঠে ভয় পায়, এবং সে তাকায় দেখে যে একটা মানুষ দাঁড়ানো, মানুষ দাঁড়ানো অন্ধকারে তার চেহারা ভালো দেখা যাচ্ছে না, তো তার হাতে কিছু একটা ধরাবে। তো ধরা দেওয়ার পরে সে এরকম হাত থেকে নেয় জিনিসটা নিয়ে সে আস্তে করার কিছু না বলে বাইরে চলে আসে। বাইরে এসে সে যখন হাঁটতে 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 আলোতে আসে, তাকায় দেখে তার হাতে একটা কাটা আঙুল, মানুষের একটা কাটা আঙুল, এবং সেই সময় সে আসতে আসে।
এবং এটা তো মেডিকেলের পরিচিত মানে প্রচলিত একটা ঘটনা, এবং বেশ অনেকে আমি এরকম টাইপের শুনেছি, বলতে পারলাম যে আমি মেডিকেল কলেজ কোনটা এটা আমি বুঝতে পারি।
এটা অনেকেই কিন্তু মেডিকেল কলেজ সম্বন্ধে অনেক কিছু বলে, এমনকি ওই মেডিকেল কলেজ এলাকায় আপনার রিক্সাওয়ালা নিয়ে গল্প আছে, তারপর আপনার ট্রাক চালক নিয়ে গল্প আছে,
রাইট,
এবং এই ট্রাক চালকের গল্পটা বেশ কিন্তু কমন,
রাইট,
হ্যাঁ সত্যি এরকম। ও কাটা আঙুল দেখে সে সেন্সলেস হয়ে যায়, সেন্সলেস হওয়ার পরে পরে যখন তার ইয়ে আসে মানে সেন্স ফিরে আসে, তো মেডিকেলের পড়াশোনা থাকতেও পারে না, বাট হি কন্টিনিউড টু স্টাডি দেয়ার, এবং সে সবসময় তক্কে তক্কে থাকতো, এবং এখনো উনি বলে যে আমি এখনো তক্কে তক্কে থাকি যে আমি যদি কিছু কখনো পাই। তবে ওনার কাছে আর কিছু এরকম কাহিনী আছে মেডিকেলের, যেটা বলছে যে পরে কখনো যদি আমি আপনি আমাকে নিয়ে আসবো,
আমার মনে হয় যে মানে অবশ্যই তাকে নিয়ে আসা উচিত। এবং আমরা যতবারই কোনো মেডিকেল কলেজের স্টুডেন্ট বা ডাক্তারদের নিয়ে এসেছি ততবারই অনেক প্রশংসা পেয়েছি, আশা করছি যে সম্রাট ভাই, রাইট, সম্রাট ভাইও কোনো একদিন চলে আসবেন। সম্রাট ভাইকে আমি এখনই ইনভাইট করে রাখলাম যে আপনার মেডিকেল কলেজের সমস্ত ঘটনাগুলো আছে, সেই ঘটনাগুলো আমরা সবাই মিলে শুনতে চাই। বাবা ভাই অনেক ধন্যবাদ, আমরা ফার্মের ছোট্ট ঘটনা আছে সেই ঘটনাটা শুনব, এবং সেটার পরে আবার আমরা বাবু ভাইয়ের কাছে যাবো।
যে ঘটনাটা এখন আমি শেয়ার করব সেটা আমাদের এক এলাকার বড় ভাইয়ের কাছ থেকে আমি শুনেছি, এবং ওনার দেশের বাড়ি হচ্ছে বরিশালের বরগুনা জেলায়, এবং উনি ওনার লাইফের বেশ কিছু সময় বরগুনাতে ছিলেন, এবং উনি যখন বরগুনাতে ছিলেন ঠিক ওনার সাথে এই ঘটনাটা এবং ওনার বাবার সাথে এই ঘটনাটা ঘটে। তো ঘটনাটা আমি বেশ শর্টই বলছি। ওনাদের হঠাৎ করে একদিন বরগুনা সদর থেকে একটা ফোন আসে যে ওনাদের কোন একজন রিলেটিভ অসুস্থতা হওয়ার কারণে ওনাদেরকে খুব শীঘ্রই সেখানে যেতে হবে। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে গেছে এবং দিনটা ছিল প্রায় শীতের সন্ধ্যা, এবং রাস্তায় প্রচন্ড কুয়াশা ছিল, এবং যেটা হয় যে আমরা যেটা অনেকেই যারা জেনে থাকবেন, যারা এই ঘটনাটা শুনছেন, যারা বরিশাল বা বরগুনার দিকে থাকেন, তারা যেটা হয় যে ওনাদের আপনাদের এখানে লোকালে চলাফেরা করার জন্য অনেকেই দেখা যায় যে বাইক ইউজ করে থাকেন। তো আমার যে বড় ভাইটা আমাকে ঘটনাটা শেয়ার করেছেন, তো ওনাদের একটা বাইক ছিল এবং এই বাইকে করে তারা খুব দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করে, এবং ওনারা একটা সময় ওনাদের যে বরগুনা যে হাইওয়ে সেই হাইওয়েটাতে এসে পৌঁছে, এবং ঠিক তখন প্রায় সন্ধ্যা নিয়ে গেছে এরকম একটা সময়। তো ওনারা ঠিক কুয়াশার ভিতরে বাইকটাকে প্রচুর স্পিডে চালাচ্ছিল, প্রায় 60-70 কিলোমিটার পার আওয়ার সেটা চলছিল, এবং বাইকটা চালাচ্ছিল তার বাবা, এবং সে 50 আপ এজ হবে ওনার, এবং আপনি শুনে ছিলেন আমাদের এলাকার যে বড় ভাই সেই উনি ছিলেন এবং ওনারা দুজন সেই বরগুনা সহযোগিতাকে চলছিল। হঠাৎ করে পেছনে বসে থাকা যে ভাইটার ঘটনা শেয়ার করছে উনি যেটা দেখেন যে হঠাৎ করে উনি এবং ওনার বাবা যে সামনে বসেছিলেন ওনাদের দুজনের মাঝখানে যে জায়গাটুকু বাকি থাকে বাইকের শুধু তেমন একটা জায়গা বাকি থাকে না ঠিক সেই জায়গা দিয়ে মনে হচ্ছে যে কিছু একটা তার বাবা এবং তার মাঝখান দিয়ে হঠাৎ করে কিছু একটা সাদা উড়ে চলে গেল মনে হচ্ছে কোন একটা পাখি বা কবুতর হঠাৎ করে মানে এত স্পিডে থাকা অবস্থায়ও মানে হঠাৎ করে কিছু একটা চলে গেল। তো এটা দেখার পরে সে কিছু আর মানে সেটা বলে না তার বাবাকে। বাইকটা বেশ কিছু যাওয়ার পরে তো একই ঘটনা আবার ঘটে, প্রথমে ছিল ডান থেকে বাম দিকে এবং এবার বাম থেকে ডান দিকে। তো তার কাছে মনে হচ্ছে যে কিছু একটা সাদা কিছু একটা পাখি বা এরকম কিছু একটা হঠাৎ করে তার দুজনের মাঝখানে উড়ে চলে গেল। তারপরে সেই ঘটনাটা তার বাবার সাথে সে শেয়ার করে না, সে মনে করে হয়তো বা শীতের রাতে হয়তো বা কুয়াশা বা এরকম কিছু একটা সে দেখেছে। তারপরেও তার বাবাকে এগুলো শেয়ার না করার মেন কারণ ছিল যে এত রাতে সে বাইক চালাচ্ছে মানে হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কোনো একটা ভয় ছিল, তার মধ্যে সে কিছু বল না। তারপরে বেশ কিছু যাওয়ার পরে এবার যে ঘটনাটা ঘটলো সেটা তার বাবা এবং সে নিজে দুজন একসাথে দেখলো। তারা দেখলো যে তাদের ঠিক মুখোমুখি দুটা ট্রাক তাদের থেকে অনেক জোরে ধেয়ে আসছে। কিন্তু সব থেকে অবাক বিষয় ছিল যে হাইওয়ে রাস্তা দিয়ে তারা যাচ্ছিল সেটা মোটেও প্রশস্ত ছিল না এবং সেটাতে দুটা ট্রাক একসাথে একই সাথে মানে পাশাপাশি চলে আসার একেবারেই অসম্ভব ছিল, যেটা কোনোভাবেই সম্ভব না। তারা দেখলো যে দুটা ট্রাক একদম একসাথে পাশাপাশি তাদের দিকে অনেক স্পিডে ধেয়ে আসছে। তো ঠিক সেই মুহূর্তটা আসলে বলে বোঝানো সম্ভব না, আসলে অল্প কিছু সেকেন্ডের ব্যবধানে সে যেটা দেখলো যে তার সে বাইক থেকে পড়ে গেল এবং সাথে সাথে একটা বিশাল অ্যাক্সিডেন্ট তাদের হয়ে গেল। তারপর যেটা হলো যে উনি প্রায় 10-12 পোলট্রি খাওয়ার পর একটা জায়গায় গিয়ে পড়লো এবং সে যখন নিজেকে পায়ে তখন সে দেখে যে সে নিজেই সেখান থেকে উঠে যায় এবং তার কারো হেল্প লাগে না উঠার জন্য, কেননা তার মাথাটা জাস্ট ফেটেছিল এবং তার শরীরের হাত পায়ে বিভিন্ন জায়গায় ছিঁড়েছিল আর কিছুই তার হয়নি। সে উঠে তাড়াতাড়ি তার বাবার দিকে যায়, তার বাবা কোথায় পড়লো সেটা দেখার জন্য সে যখন যায় সে যেটা দেখে যে তার বাবা ঠিক সেই রাস্তাটার মাঝখানে পড়ে আছে এবং তাদের বাইকটা অনেক দূরে চলে পড়ে গেছে। সে দেখে যে তার বাবাটা বা তার বাবার যে মাথা সেটার উপর দিয়ে যদি কোনো ট্রাক বা আমাদের মাথার উপর যদি কোনো ট্রাকের চাকা চলে যায় তাহলে যে মাথার যে অবস্থাটা হবে ঠিক সেই অবস্থা। তখন সে বেশ অবাক হয় এবং সে সেন্সলেস হয়ে যায়, কেন তার বাবার এই করুণ পরিণতি অর্থাৎ মৃত্যু যেটা তার বাবার তার চোখের সামনে দেখে এবং সে তাকে সে সেন্সলেস হয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে যখন এই ঘটনাটা সে সবার সাথে শেয়ার করে তখন সে সবাইকে বলে যে এরকম দুটো ট্রাক একসাথে পাশাপাশি আসে, কিন্তু আমরা অনেক সময় দেখি যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় যে হয়তো আশেপাশে যারা লোকজন থাকে তারা হয়তো অনেকে দেখে থাকেন অ্যাক্সিডেন্টটা। তো এরকমই একজন প্রত্যক্ষদর্শী সেই অ্যাক্সিডেন্টটা দেখেছিল এবং সে যেটা বলে সেটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট, এবং সে যেটা বলে যে কোনো ট্রাকই সেখান দিয়ে তখন আসছিল না, কোনো বাসও ছিল না, কোনো ট্রাকও ছিল না, হঠাৎ করে বাইকটি সেখানে একটা মানে কি বলে একটা ধাক্কা খাওয়ার সাথে সাথে বাইকটা পড়ে যায় এবং সেখান থেকে কোনো ট্রাকও যায়নি ঠিক সেই মুহূর্তে এবং কোনো বাসও যায়নি। তো হঠাৎ করে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার বাবার যে মাথাটা যে একদম পিষে গেল সেটা কিভাবে হলো আসলে সেটাই দেখার বিষয় ছিল, কেননা আশেপাশে কোনো আইল্যান্ডে ছিল না যে ধাক্কা খাবে কি এরকম হতে পারে। তো এই ছিল আমার ঘটনাটা। তো এই ঘটনাটা হয়তো বর্গনা অনেকেই জানেন, কেননা এটা ওখানকার একটা লোকাল একটা ঘটনা। তো থ্যাংক ইউ,
অনেক ধন্যবাদ ফার্নান আপনাকে। আমাদের আরো একটা ব্রেক নিতে হচ্ছে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। টেক ইউ রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। আসলে অতিথি বলছি কিন্তু আসলে আমাদের আজকে খুব দুর্ভাগ্যজনক ভাবে আবার ভাই আশেপাশে আবার ভাই আসতে পারেন, এটা দাওয়াত আছে, আর একজন তো খুব একটা দুঃখজনক কারণে তাকে যেতে হয়েছে। যাই হোক, আমরা আরো একবার জানিয়ে দিই আমাদের এসএমএস করার নিয়মটি। মোবাইলের মিসক্রিপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেইল করতে চান তাদের ইমেইল অ্যাড্রেসটি আরো একবার জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm which is bhutfm@radioforty.fm এখানে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সরাসরি অডিও ক্লিপটি আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা সেই অডিও ক্লিপটি যদি আমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি সেটা প্লে করা হবে যাই হোক আমরা বাবু ভাইয়ের কাছে শেষ ঘটনার জন্য যাচ্ছি আর আজকে দেখা যাক শেষ ঘটনা বাবু ভাই কেমন হয়
ওকে রতন ভাই এই কাহিনীটা হচ্ছে আপনাকে বকুল বলেছে ওর বাড়ি নড়াইল জেলায় ওর মামার কাহিনীটা তো যেটা হয় যে ওর মামা একসময় বাড়িতে বেড়াতে যায় তো সেটা ছিল আপনার শীতের প্রথম দিকে যে এখন যে সময়টা চলছে ওরকম সময় তো যাওয়ার পরে যেটা হয় যে রাতের বেলা ওদের ওখানে বেশ মজা হয় ফসল টসল আনতেছে বাসায় এবং এই সময় একজন বলে যে গ্রামের যে তুমি যদি রাতের বেলা মাছ মারা দেখতে চাও তাহলে আমার সাথে যেতে পারো নদীতে আমরা মাছ মারি এরকম তখন বলে যে আচ্ছা ঠিক আছে যাবো আপনার সাথে সে খুব আনন্দ পায় যে উনি শহর থেকে গেছে রাতে মাছ মারা একটা আলাদা অ্যাডভেঞ্চার বলে আচ্ছা ঠিক আছে যাবো তো উনি বলে যে আমাকে ডাক দিও রাতের বেলা এরকম ঠিক আছে আমি তোমাকে যাওয়ার সময় রাতে ডাকবো আমরা গভীর রাতে যাই তো উনি ওয়েট করে থাকে খাওয়া দাওয়া করে বেশ রেডি হয়ে থাকে তো এই সময় একসময় সে ডাকে ওনাকে ঘরে ফিরে ডাকলে উনি বলে যে আচ্ছা ঠিক আছে বের হয়ে আসে বের হয়ে আসে সাথে শুধু একটা ফ্ল্যাশ লাইট নেয় আর ওনার সাথে যা যা ওনার প্রয়োজনীয় জিনিস নিয়ে উনি চলে যায় তো যে ওনাকে নিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে নিয়ে যায় বেশ মানে দূরে গিয়ে একটা স্থানে ওখানে নদীর পাড় থেকে আপনার নৌকে উঠে উঠে নিয়ে যায় আর কি যে জায়গায় মাছ মারে ওই জায়গাটা নিয়ে নিয়ে যায় আপনার নৌকার মধ্যে কোনো আলো নেই তো বলতেছে যে দেখেন চেহারা ঠিক মতো দেখতে পাচ্ছে না আচ্ছা আচ্ছা চেহারা দেখতে বলতেছে যে আলো টালো আনেন নাকি সেটা মন্দ করে কি বুঝবেন মাছ মানে মাছ মারা মজাই তো এটা অন্ধকারে মাছ মারবা তুমি অন্ধকারে দেখবা মাছ ধরবো এসে তো বলে আচ্ছা ঠিক আছে ফলে এই হালকা হালকা যে আলো পড়তেছে তার আর বা তুমি আকাশের যে হালকা আলো পাইতেছো সেটাতেই তুমি মাছ মারা দেখবা তো উনি বসে থাকে বসে থেকে চিন্তা করতে কি করবে তো দেখে যে কথা বলতেছে না যে ওনার সাথে যে সঙ্গী সে কথা বল না তো বলতেছে উনি বিভিন্ন প্রশ্ন করতেছে যে কি ব্যাপার কিভাবে মাছ ধরেন আপনারা কি সবসময় এরকম মাছ ধরেন এই সময় মাছ পাওয়া যায় উনি হুঁ হ্যাঁ বলে উত্তর দিতেছে একসময় বলতেছে মাছ পাইছি দেখো মাছ উঠেছি ওটা ঠিক আছে জায়গায় আছে তো দেখলো যে একটা মাছ এরকম ই করে উঠায় নিয়ে আসলো উঠায় না রাখলো তারপরে আবার ফেললো আবার উনি উঠলো তো এখন একসময় মনে হচ্ছে বোরিং লাগতেছে সে চুপচাপ বসে আছে অন্ধকারে নদীর মধ্যে আশেপাশে কোনো নৌকা নেই হ্যাঁ একটু দেখা গেছে এই লোক ওই যে ছিপ ফেলে বসেই আছে নদীর মধ্যে তো বলছে ভাই তো এই চলেন চলে যাই এতক্ষণ মাছ বলে কেন আবার মাছ পাইছি দেখো তো আবার যে মাছ পাইছে একটা নিয়ে আবার রাখছে রাখার পর বলে চলো চলে যায় আর বসে থাকতে ভালো লাগতেছে রাত হয়ে গেছে এসে তোমার আচ্ছা মাছ যাবা তো মাছের ব্যবস্থা করে যাবো না বলে কী ব্যবস্থা করবেন মাছের দেখো কী ব্যবস্থা করি উনি মাছ যে লোকটার সাথে ছিল সে মাছটা ধরে নিয়ে কাঁচা কামড়ে খাওয়া শুরু করলো সামনে উনি এটা দেখে ওনার গা পুরো সিজে উঠলো আর কামড় দিয়ে যখন খাচ্ছে আর হাত মার দিকে তাকায় জোরে করে হাসা শুরু করছে উনি এই সিনটা দেখে উনি লাফ দিয়ে পানিতে পড়ে গেছে পানিতে পড়ে উনি সাঁতরেছে সাঁতরায় সাঁতরায় মানে অনেক কষ্টে সে নদীর পাড়ে উঠছে উঠে দূরে গিয়ে দেখতেছে নৌকাটা আছে নৌকার উপরে মানুষ নেই ওনার সাথে যে বসা যে লোকটা সে নেই এবং মানে উনি মানে এটাতে খুব ভয় পায় দৌড়ে বাসায় আসে বাসায় এসে এরকম কাহিনীটা বলে যে একজনকে যে এরকম এরকম কাহিনী বলে ওই লোক তো আসে নাই ও তো নাই কোথায় কোন গ্রামে গেছে ওখানে কাজে গেছে তোমাদের কে নিয়ে গেছে এখানে
এরকম টাইপের ঘটনা অবশ্য মানে বেশ শোনা যায় এইটা যেমন হচ্ছে আমি বললাম যে এই টাইপের ঘটনা শোনা যায় আগে যে মাছের ঘটনা শুনেছিলাম সেটা একেবারে ডিফারেন্ট
আসলে অ্যাকচুয়ালি কিছু ঘটনা হচ্ছে কি রাসেল ভাই যে কিছু তো ঘটছে নিশ্চয়ই না এই ধরনের ঘটনা হলো ছড়ালো কিভাবে
আমারও তাই মনে হয় যাই হোক আজকের এপিসোডে আজকে আর মানে কথা না বাড়াই আমরা আজকে এখানে শেষ করতে হচ্ছে আমাদেরকে আপনারা আরো একবার যাওয়ার আগে জানিয়ে দিই সবচাইতে যেটা জরুরি কথা আপনাদের সাথে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই 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 ঘটনা পাঠাতে ভুলবেন না আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio50.fm which is bhutfm@radioforty.fm আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটিকে আপনি স্টুডিওতে এসে নিজে শেয়ার করবেন নাকি আপনার ঘটনাটি আমি পড়ে শোনাবো আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো রিকোয়েস্ট করবো যে আপনার ঘটনাটি সরাসরি রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন সেই অডিও ক্লিপটি যদি ভালো হয় ডেফিনেটলি আমরা এটা প্লে করবো মনে রাখবেন স্বপ্নের কথা বলেছিলাম এবং
স্বপ্নের কথাটা, দুঃস্বপ্ন আপনার জীবনে যে সমস্ত স্বপ্ন নিয়ে যে সমস্ত ঘটনা ঘটনা পাওয়া যাবে, দুর্ঘটনা ঘটেছে আর কি, সেই সমস্ত ঘটনার কথা আমাদেরকে অবশ্যই 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 লিখে পাঠান। আমরা একটা এপিসোড করতে চাই স্বপ্ন নিয়ে, এবং আপনার এলাকায় আমরা যেতে চাই। সুতরাং আপনার এলাকায় যদি সেরকম কোনো ঘটনা থেকে থাকে যেখানে গেলে আসলে কিছু এক্সপিরিয়েন্স করা যাবে, আমাদেরকে সেই অ্যাড্রেসটি আমরা আপনারা জানাবেন এবং সেই সাথে ঘটনাটি পাঠাবেন। আমাদের ভূত এফএম টিম চলে যাবে একদম মানে অতিথি সহ আপনাদের এলাকায়। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক একই সময়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই, টাটা। This track was downloaded from FusionBD.com.